বিস্ময়কর যে আপনারা জানেন, আমার একটি ছোট ধারণা আছে। ভালো লাগে যখন অনুগামীদের দাঁড়াতে দেখি যখন আমরা বাক্য পাঠ করি। আপনাদের তা ভালো লাগে নাকি? আমরা আনুগত্য স্বীকার করবার জন্য দাঁড়াই, আমরা দেশের জন্য দাঁড়াই, তবে আমরা এখন বাক্যের জন্য কেন দাঁড়াবো না? যখন আমরা দাঁড়িয়ে আছি কেবল একটি মিনিটের জন্য, আমি একটি নিবন্ধ পড়ছিলাম, খুব বেশি দিন আগের কথা নয়, আর আমি গত রাতে সেই লোকদের বিষয়ে ভাবছিলাম যারা খ্রিস্টের জন্য দাঁড়িয়েছিলেন। যদি আপনারা এখনো সেটা না করে থাকেন, তবে কি আজই সেটা করা উচিত নয়? একজন মহান সুসমাচার প্রচারক ছিলেন, প্রায় 75 বছর আগে হবে, আমি ঠিক তার নাম মনে করতে পারছি না, মনে হচ্ছে নামটি ছিল আর্থার ম্যাককয়, আর তিনি সেই ভূমি পার করেছিলেন। আর এক রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন যে তিনি মহিমায় চলে গিয়েছেন, আর বললেন তিনি সেই দ্বার পর্যন্ত উঠে গিয়েছিলেন, আর তিনি বলেছিলেন যে তারা ওনাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। আর তিনি বললেন, আমি আর্থার ম্যাককয় যুক্তরাষ্ট্র থেকে, আমি একজন সুসমাচার প্রচারক। সুতরাং সেই দ্বাররক্ষী ভিতরে গেলেন, এখন এটি একটি স্বপ্ন ছিল, আর তিনি ভিতরে প্রবেশ করলেন, বললেন আমি আপনার নাম আদৌ খুঁজে পাচ্ছি না। তিনি বললেন, বেশ, আমি একজন সুসমাচার প্রচারক ছিলাম। তিনি বললেন, মহাশয় আমি। তিনি বললেন, আচ্ছা, সেখানে কি একটি সুযোগ আছে যে সেখানে কিছু ভুল রয়েছে? তিনি বললেন, না মহাশয়, এখানে আমার কাছে বইটি আছে, আপনার নামটি আমি আদৌ খুঁজে পাচ্ছি না। আর তিনি বললেন, আচ্ছা, আমি এ ব্যাপারে কি কিছু করতে পারি? তিনি বললেন, আপনার মামলাটি আপনি শ্বেতবর্ণের বিচার সিংহাসনের নিকটে আবেদন করতে পারেন, ঈশ্বর সাহায্য করুন, আমি সেখানে থাকতে চাই না। তিনি বললেন, বেশ, যদি ওটাই আমার একমাত্র আশা হয় তাহলে আমি অনুমান করি আমি আমার মামলাটি সেখানে আবেদন করব। আর তিনি বললেন, তারপর তিনি ভাবলেন যে তিনি অনেক দূর পথ চলে গেলেন, এবং শুধু যেমন তিনি শুরু করেছিলেন, বললেন সেখানে অন্ধকার ছিল, আর ধীরে ধীরে আলোকিত এবং আলোকিত হয়ে গেল, এবং বললেন মনে হচ্ছিল যেন সেখানে কোনো নির্দিষ্ট জায়গায় সেই আলো থেমে নেই, কিন্তু তিনি সেই আলোর কেন্দ্রে ছিলেন। আর বললেন, তিনি বললেন, কে এগিয়ে এসেছে আমার বিচার সিংহাসনের কাছে? তিনি বললেন, আমি আর্থার ম্যাককয়, আমি একজন সুসমাচার প্রচারক, অনেক প্রাণকে এই রাজ্যে প্রেরণ করেছি। তিনি বললেন, তোমার নাম কি পুস্তকে খুঁজে পাওয়া যায়নি? না। বললেন, তাহলে তুমি আমার আদালতে আবেদন করেছ? হ্যাঁ মহাশয়, তুমি সুবিচার পাবে, আমি আমার আইন দ্বারা তোমার বিচার করব। আর্থার ম্যাককয়, তুমি কি কখনো মিথ্যা কথা বলেছিলে? তিনি বললেন, আমি ভেবেছিলাম যে আমি একজন খুব ভালো মানুষ যতক্ষণ না আমি সেই আলোর উপস্থিতিতে দাঁড়িয়েছিলাম। তিনি বললেন, কিন্তু সেই আলোর উপস্থিতিতে আমি একজন পাপী ছিলাম, আমরা সকলেই তাই হব। এখন আপনি নিজেকে খুব সুরক্ষিত বলে মনে করতে পারেন, কিন্তু অপেক্ষা করুন যতক্ষণ না আপনি সেখানে উপস্থিত হচ্ছেন। যখন তিনি অভিষেক দিচ্ছেন তখন এখানে কেমন অনুভব হয়, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কতটা ক্ষুদ্র বলে আপনি আপনাকে অনুভব করতে পারেন? শ্বেতবর্ণের বিচার সিংহাসনের সামনে এটা কেমন হবে? তিনি বললেন, তুমি কি কখনো মিথ্যা কথা বলেছো? তিনি বললেন, আমি ভেবেছিলাম আমি সত্যবাদী থেকেছি, কিন্তু কিছু কিছু জিনিস যা আমি একটু সাদা দাগ হিসেবে ভেবেছিলাম সেগুলো সেখানে বড় এবং গাঢ় হয়ে উঠেছে। তিনি বললেন, হ্যাঁ মহাশয়, আমি মিথ্যা কথা বলেছি। তিনি বললেন, তুমি কি কখনো চুরি করেছো? তিনি বললেন, আমি ভেবেছিলাম যে এই ব্যাপারে আমি সব থেকেছি, আর কখনোই চুরি করিনি, কিন্তু বললেন সে আলোর উপস্থিতিতে আমি উপলব্ধি করতে পারলাম যে কিছু এমন লেনদেন আছে যার সুবিধা আমি নিয়েছি যা সঠিক ছিল না। তিনি বললেন, হ্যাঁ মহাশয়, আমি চুরি করেছি। তিনি বললেন, আমার বিচার, আর তিনি কেবল প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিলেন তার এই বিচারটি শুনবার জন্য, শয়তান এবং তার দূতদের জন্য প্রস্তুত করা সেই চির অগ্নিতে চলে যাও। বললেন যে সমস্ত হাড়গুলো যেন একদিকে চলে আসছিল। বললেন, আমি সেই মিষ্টতম আওয়াজ শুনতে পেলাম যা কখনো আমি আমার জীবনে শুনেছি। তিনি বললেন, যখন আমি দেখবার জন্য ঘুরে দাঁড়ালাম আমি দেখতে পেলাম সেই মিষ্টতম মুখমণ্ডলকে যা আমি কখনো দেখেছি, একটি মায়ের মুখমণ্ডলের চাইতেও মিষ্ট, আমার মা আমাকে কখনো ডেকেছেন তার চাইতেও মিষ্ট গলার রব। বললেন, আমি চারদিকে তাকালাম, আমি একটি রব শুনতে পেলাম, বলল, পিতা, এটা সত্য, সে মিথ্যা কথা বলেছে, এবং সে সেরকম সৎ ছিল না, কিন্তু নিচে পৃথিবীতে আমার জন্য সে দাঁড়িয়েছিল। বললেন, এখন আমি তার স্থানে দাঁড়াবো। এটাই আমি সেখানে ঘটিত হওয়ার জন্য চাই। আমি এখন তার জন্য দাঁড়াবো যেন যখন সেই সময় আসে তখন তিনি আমার স্থানে দাঁড়ান। আসুন আদিপুস্তক 22 থেকে পড়ি 15, 16, 17 এবং 18 পদ। পরে শতপ্রভুর দূত দ্বিতীয়বার আকাশ হইতে আব্রাহামকে ডাকিয়া কহিলেন, শতপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি।
Multiplying, I will multiply thy seed as the stars of the heaven.
আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব, আর তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে। আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্য অবধান করিয়াছ। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, এখন এই শাস্ত্রাংশটি গ্রহণ করুন প্রভু এবং আমাদের সহায়তা করুন। পবিত্র আত্মা যেন এই বার্তাকে বহন করে নিয়ে যান প্রত্যেকের ঠিক হৃদয়ে প্রভু, যেন আজ বিকেলে তা আমাদের প্রত্যাশাকে পূর্ণ করে, কারণ সেগুলো অধিক প্রভু। আর আপনি বলেছেন আমাদেরকে অধিক পরিমাণে চাইতে, যাতে আমাদের আনন্দ পূর্ণ হতে পারে। আর এসব কিছু আমরা যিশুর নামে প্রার্থনা করছি, আমেন। আপনারা বসতে পারেন। যদি কয়েক মুহূর্তের জন্য এটিকে আমার একটি পাঠ রূপে উল্লেখ করা উচিত, আমার কণ্ঠস্বর একটু দুর্বল রয়েছে, সে কারণেই আমাকে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে হচ্ছে। আমি জানি একটি প্রতিধ্বনি রয়েছে, কিন্তু আমাদের সামান্য ধৈর্য রাখতে হবে। আমি এটিকে অভিহিত করতে চাই, পরীক্ষা জয়ের পর শত্রুর পুনরুদ্ধার অধিকার করা। আমাদের দৃশ্য শুরু হচ্ছে অব্রাহামের সবচেয়ে আশ্চর্যকর দৃশ্যগুলির একটি দৃশ্য দিয়ে। আপনারা জানেন যে অব্রাহাম ছিলেন বিশ্বাসযোগ্যদের পিতা, আর অব্রাহামকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেবলমাত্র খ্রিস্টের মধ্য দিয়ে তার উত্তরাধিকারী হয় একমাত্র উপায় সেই প্রতিশ্রুতি পাওয়ার, যা অব্রাহামের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন অব্রাহাম ছিলেন সাধারণ মানুষ, কিন্তু তিনি ছিলেন ঈশ্বরের দ্বারা আহূত এবং তিনি সেই আহ্বানের প্রতি বিশ্বস্ত ছিলেন। যখন ঈশ্বর ওনার সাথে কথা বলেছিলেন, অব্রাহাম একবারও সেই কথায় অবিশ্বাস করেননি। তিনি ঠিক সেই কথার সাথে স্থির ছিলেন, যে সমস্যাই আসুক না কেন, এতে কিছু আসে যায় না, তিনি তাতে স্থির ছিলেন। আর এরপর তিনি একটি পুত্র সন্তান প্রাপ্তির প্রতিশ্রুতি পেলেন, আর তিনি সেই পুত্রকে পাবার জন্য দীর্ঘ 25 বছর অপেক্ষা করেছিলেন। কোনো কিছু এর বিপরীতে থাকলে তিনি বলতেন যেন সেগুলো তেমন ছিল না। আর তারপর আর সেই পুত্রের মাধ্যমে পৃথিবীর সমস্ত পরিবার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার ছিল, আর সেই শ্রদ্ধেয় কুলপতি বিশ্বস্ত ছিল তার আহ্বান এবং প্রতিশ্রুত বাক্যের প্রতি। তিনি একজন উদাহরণ ছিলেন যে আমাদের কেমন হওয়া উচিত। এখন আমরা খ্রিস্টে মৃত হওয়ায় আমরা আব্রাহামের বীজ হই। এখন সেখানে অব্রাহামের দুটি বীজ ছিল, এর মধ্যে একটি ছিল স্বাভাবিক বীজ, অপরটি ছিল আত্মিক বীজ। তার মধ্যে একটি স্বাভাবিক বীজ তার মাংস দ্বারা, এবং অপরটি ছিল তার বিশ্বাসের বীজ, সেই বিশ্বাস যার ফলে আমরাও সেই প্রতিশ্রুত বাক্যের দ্বারা অব্রাহামের বীজ হতে পারি। আর এখন দীর্ঘ 25 বছর ধরে তার পরীক্ষা হবার পর এবং দুর্বল হওয়ার পরিবর্তে তিনি আরো অধিক শক্তিশালী হয়ে উঠলেন। দেখুন, যদি প্রথম বছরে এটি না হয়, তবে পরের বছরে এটা একটি বৃহত্তর চমৎকার হবে, কারণ এটা তখন 2 বছরের পূর্ণ হয়ে যাবে। আর তিনি সেই সব বছরগুলোকে স্তূপাকৃত করে রাখতে লাগলেন, যেমন তিনি আরো বৃদ্ধ হতে থাকলেন এবং তার শরীর নিস্তেজ হয়ে যেতে থাকে, সারার সেই গর্ভটি অথবা এটা বন্ধ হয়ে গিয়েছিল, আর সুতরাং তার শক্তি চলে গিয়েছিল এবং সেখানে ছিল, এটা সম্পূর্ণ অসম্ভব ছিল। আপনারা কি কখনো ভেবেছেন যে সেই স্থানে ঈশ্বর কি করেছিলেন? দেখুন, বেশি কিছু না, শুধু তার গর্ভকে উর্বর করে দিয়েছিলেন। কারণ মনে রাখবেন, তিনি যদি এরকম করেছেন তাহলে তাদের কাছে সেই সব দিনগুলোতে স্বাস্থ্য এবং আরোগ্যদায়ী বোতল ছিল না, শিশুকে দেবার জন্য গরুর দুধ ছিল, বুঝলেন? তাকে এরকমও তার দুগ্ধশিরাগুলিও শুকিয়ে গিয়েছিল, তাই তিনি পেতে পারতেন না। কিছু তো সেখানে ঘটিত হতেই হতো। তখন এক মহিলাকে দেখুন, 100 বছর বয়স্ক মহিলা, যে প্রসব বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে, তার হৃদয় এটার জন্য হয়তো তৈরি ছিল না। এখন এটা করা একজন 40 বছর বয়সী মহিলার জন্য এটা কঠিন, তার হৃদয় এটার জন্য তৈরি না থেকে থাকতে পারে। তাই আপনারা জানেন তিনি কি করেছিলেন, যদি লক্ষ্য করেন। এখন আমি জানি অনেকেই এ ব্যাপারে অসম্মত হবেন, এই বিবৃতি দেওয়া কি সঠিক হবে? দেখুন, আমি এটা হবে আমার নিজস্ব চিন্তাধারা মাত্র। দেখুন, বাইবেল একটি অলৌকিক গ্রন্থ, এটা এভাবে লেখা আছে যে এটা বিদ্যালয়গুলো এবং ধর্মতত্ত্ববিদদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। কতজন এটি জানেন? যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি তোমার ধন্যবাদ করিতেছি পিতা, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ যারা শিখতে চায়। এটি একটি প্রেমের পুস্তক, যখন ঈশ্বরের প্রেম আপনার হৃদয়ে প্রবেশ করে, তখন আপনি ঈশ্বরের প্রেমে পড়ে যান। তখন তিনি নিজেকে বাইবেলের সেই অর্থগুলোকে প্রকাশ করেন। বাইবেলের অনুবাদ প্রকাশের মানে হল ঈশ্বর নিজেই তার প্রতিশ্রুতিগুলোর অনুবাদ করেন, কিন্তু বাইবেল লাইনগুলোর অভ্যন্তরে লেখা রয়েছে। এখন যেমন আমার স্ত্রী, ও সত্যি সে এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মহিলা এবং আমি তাকে সত্যিই ভালোবাসি, সে আমায় ভালোবাসে। তাই যখন আমি বাড়ি থেকে দূরে থাকি, সে আমাকে চিঠি লিখবে, বলবে, প্রিয় বিল, আজ রাতে আমি এইমাত্র বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলাম, আমি আজ সব ধোয়া কাচা করেছি এবং সবকিছু যা কিছু সে করেছে আর ওই সমস্ত জিনিস। এখন সে চিঠিতে এসব বলছে, কিন্তু আপনারা দেখুন, আমি তাকে এতটাই ভালোবাসি যে, এবং একে অপরে এতটাই নিহিত যে, আমি ওই লেখা লাইনগুলোর অভ্যন্তরের কথা পড়ে বুঝে নিতে পারি। আমি জানি যে সে কি বলতে চেয়েছে, বুঝলেন, সে আমায় কিছু বলতে চাইছে কিনা। দেখুন, আমি জানি সে কি বোঝাতে চায়, কারণ তার জন্য এটা আমার ভালোবাসা এবং আমার বোঝাপড়া। বেশ, এই পন্থাতেই বাইবেল লেখা হয়েছে, বুঝলেন, এটা সেই পাণ্ডিত্যের উপর দিয়ে চলে যাবে, তারা এটা কখনো পাবে না। দেখুন, আপনাকে তার বাক্যের সাথে, তার সাথে প্রেমে পড়তে হবে তাকে জানার জন্য, বুঝলেন। এবার এখানে দেখুন তিনি কি করেছিলেন। এখন আব্রাহাম এবং সারা উভয়ই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, গত বয়স্ক ছিলেন। বাইবেলে বলেছে, এখন এটা কেবল এজন্য নয় যে সেখানে তারা কেবল দীর্ঘদিন বেঁচে থাকা মানুষ ছিলেন, বাইবেল বলে যে তারা গত বয়স্ক ছিলেন। এখন লক্ষ্য করুন, এই স্বর্গদূতটি আবির্ভূত হওয়ার পর অবিলম্বে, আমরা যার বিষয়ে কথা বলছি, তিনি ছিলেন এলোহিম, ঈশ্বর, আর তিনি বললেন, আব্রাহামকে জানালেন, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে ফিরে আসব জীবনের সময় অনুযায়ী। এখন নিচে সব ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন, তারা মণ্ডলের একটি প্রতিরূপ ছিলেন সব দিক থেকেই। এখন দেখুন এখানে কি ঘটেছিল। এখন তিনি শুধু সারা এবং আব্রাহামের সমস্যাই মেটালেন না, তিনি তাদেরকে পুনরায় যুবক ও যুবতীতে পরিণত করলেন। এখন এটা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু পরের বাক্যগুলোকে দেখুন এবং সবগুলিকে একসাথে মিলিয়ে দেখুন। বাক্য অনুপ্রেরণাযুক্ত এবং বাক্যের সাথে সাথে আপনাদেরকেও অনুপ্রাণিত হতে হবে। এখন মনে রাখবেন, তারপর অবিলম্বে এই স্বর্গদূতটির আবির্ভাবের পর আমি সেটা দেখতে পারি, সারার সেই পক্ষ কেশ কিছুটা ঠাকুমার মতো দেখতে, কাঁধে শাল এবং একটি ছোট ধুলোযুক্ত টুপি, হাতে একটি লাঠি নিয়ে চারিদিকে চলাফেরা করছে। আমি আমার প্রভুর সাথে সে আনন্দ লাভ করতে পারবো, এবং যখন তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছেন, বুঝলেন। আর এখানে আব্রাহাম ছিলেন এত বড় দাড়িযুক্ত, একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে, যেহেতু তিনি ছিলেন, তিনি গত বয়স্ক হয়ে গিয়েছিলেন। আর আমি দেখি পরের দিন তার কাঁধ সোজা হতে শুরু করে, তার পিঠের কুজ দূর হয়ে যায়, তার কেশ পুনরায় কালো হতে শুরু করে, তারা তাদের যুবক ও যুবতী অবস্থায় ফিরে যায়। তিনি কেবল দেখাচ্ছিলেন যে তিনি আব্রাহামের রাজকীয় বীজের সাথে কি করতে চলেছিলেন। দেখুন, যখন আমরা সকলে রূপান্তরিকৃত হইব, এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে এবং একসঙ্গে নিত হইব, দেখুন কি ঘটল। এখন আমাকে সেটা আপনাদের কাছে প্রমাণ করতে দিন। এখন তারা সেখানে ছিলেন, সেই গোমরাতে, সেখান থেকে যাত্রা করলেন এবং গড়ার পর্যন্ত সমস্ত পথ গেলেন, নিচে সেই পলেস্তীয় দেশে। আপনারা লক্ষ্য করেছেন, মানচিত্রে লক্ষ্য করুন এটা কতটা দূর, ওই বয়সে একটি বৃদ্ধ দম্পতির জন্য বিরাট বড় যাত্রা। আর তারপর এছাড়াও সেই পলেস্তীয় ভূমিতে অবিবিলক নামে এক তরুণ রাজা ছিলেন, এবং তিনি নিজের জন্য একজন স্ত্রী খুঁজছিলেন। আর তার কাছে সমস্ত সুন্দরী পলেস্তীয় মেয়েরা থাকা সত্ত্বেও, যখন তিনি সেই ঠাকুমাকে দেখলেন, তিনি বলে ফেললেন, সে দেখবার মতো সুন্দরী, এবং তিনি তার প্রেমে পড়ে যান এবং তাকে বিবাহ করতে চান। এটা সঠিক। আহা, দেখুন তিনি সুন্দরী ছিলেন, বুঝলেন, তিনি পুনরায় একজন তরুণীতে পরিণত হয়ে গিয়েছিলেন। লক্ষ্য করবেন, তাকে করতেই হতো, তাকে সে সন্তানকে আনতে হতো, ঈশ্বর তাকে এক নতুন সৃষ্টি বানিয়ে দিয়েছিলেন, আর তাকে সেটা করতে হতো, এই সন্তানকে উৎপন্ন করতে হতো। আর মনে রাখবেন, আব্রাহাম, তার শরীর ছিল মৃতপ্রায়, আর সারা মারা যান যখন আব্রাহাম ছিলেন, ইসহাক 45 বছর বয়স্ক ছিলেন। আমি বিশ্বাস করি, যখন সারা মারা যান আর আব্রাহাম অন্য একজন মহিলাকে বিবাহ করেন এবং তারপর কন্যাদের ছাড়াও 7 পুত্র প্রাপ্ত করেন, আমেন। দেখুন লাইনগুলোর মধ্য থেকে পড়ুন, এটি একটি নমুনা, এটি দর্শায় যে সেখানে তিনি আব্রাহামের সন্তানদের সাথে কি করতে যাচ্ছেন। এখনই আমরা এটির কাছে পৌঁছচ্ছি, তাই আমাদের বাঁকা কাঁধ আর সমস্ত সমস্যাতে কিছু আসে যায় না বন্ধুগণ। আর আমাদের পক্ষ কেশ এবং যা কিছুই হোক না কেন, এটা এখন কোনো ব্যাপার না। আমরা পেছনে ফিরে তাকাই না, আসুন সম্মুখে সেদিকে তাকাই যেখানে আমরা আসতে চলেছি। আর মনে রাখবেন, এই চিহ্নটি যা আমরা দেখছি, এটাই শেষ চিহ্ন ছিল যেটা আব্রাহাম এবং তার সারা দেখেছিলেন সেই প্রতিশ্রুত পুত্র জন্ম নেবার আগে। আমরা বিশ্বাস করি যে আমরাও সেই সময়ে আছি। সেই কুলপতি সেই বালক জন্মানোর পরে আপনারা কি ইশাককে কল্পনা করতে পারেন? প্রায় 12 বছর বয়স্ক, ছোট সুন্দর কোকড়ানো চুলযুক্ত বালক, ছোট ছোট বাদামি চোখ। আমি কল্পনা করতে পারি কেমন সেই মা অনুভব করতেন, সুন্দরী তরুণী মহিলা, এবং তাই এবং তার পিতাও এমনই ছিলেন। আর একদিন ঈশ্বর বললেন, এখন একটি উদাহরণের জন্য, আমরা অনেক দূরে চলে এসেছি, সেই সময়টি আসতে চলেছে, আমি তোমাকে জাতিগণের পিতা বানিয়েছি এই বালকটির দ্বারা, কিন্তু আমি চাই তুমি এই বালককে পর্বতের উপরে নিয়ে যাও যা আমি তোমাকে দেখাবো, এবং আমি চাই উপরে তুমি তাকে হত্যা করো একটি বলিদান রূপে। আপনারা কল্পনা করতে পারেন? এটা এখন আপনাদেরকে কখনো এমন পরীক্ষা দেবার কথা বলা হয়নি, তিনি এখন আর তেমনটা করেন না, সেটা উদাহরণ ছিল, একটি ছায়া ছিল। আব্রাহাম কি ভয় পেয়ে গিয়েছিলেন? না মহাশয়, আব্রাহাম এটা বলেছিলেন, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে তিনি তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলতে সক্ষম আছেন, কারণ আমি তাকে এমনভাবে পেয়েছি যেমন একজনকে মৃতদের মধ্যে হইতে পাওয়া যায়। আর যদি ঈশ্বরের সেই আদেশ আমাকে এটা করতে বলেছিলেন এবং আমি এর প্রতি বিশ্বস্ত থেকেছিলাম এবং এর প্রতিদানও পেয়েছি, আমাকে এই পুত্রটি দেওয়া হয়েছিল, ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলতে সক্ষম আছেন যেখান থেকে আমি তাকে পেয়েছি, একটি চিহ্নের মতো। হে আমার বন্ধু, যদি ঈশ্বর আপনাদের পেন্টিকোস্টালদেরকে পবিত্র আত্মা দিয়েছেন, অন্য ভাষায় কথা বলার গুণ, তবে আপনাদের কত অধিক তার আরোগ্যকরণ শক্তিতে এবং তার সদ্গুণে ও অনুগ্রহে বিশ্বাস করা উচিত। যদি তিনি এটা দেশের সকল ধার্মিক পণ্ডিতদের বিরুদ্ধে করেছিলেন, তারা বলেছিল এটা করা যেতে পারে না, কিন্তু ঈশ্বর এটা করেছিলেন কারণ তিনি এটার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে দাঁড়িয়ে পড়ুন, আপনার আগ্নেয়াস্ত্র, আপনার বাক্য, আপনার তরবারির সাথে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন। ঈশ্বর এটা বলেছেন আর সেটাই এটাকে নিশ্চিত করে দেয়। লক্ষ্য করুন, এখন তিনি তাকে সেখান থেকে 3 দিনের যাত্রায় নিয়ে যান খচ্চরে করে। এখন আমি পরিক্রমণ করতে পারি, যখন আমি পরিভ্রমণে বেরোতাম আমি প্রান্তরের মধ্য দিয়ে প্রায় প্রতিদিন 30 মাইল পরিক্রমণ করতাম, আর আমাদের কাছে গাড়িরূপি পা আছে ওভাবে বলতে গেলে, কিন্তু সেই লোকদের ক্ষেত্রে তাদের একমাত্র পরিবহন ছিল হয় গাধার পিঠে চড়া নয়তো পায়ে হাঁটা। আর তিনি যেখানে থাকতেন সেখান থেকে 3 দিনের যাত্রা করেছিলেন, আর তারপর তিনি চোখ তুলে উপরে চাইলেন বনভূমি পার করে, এবং দূরে সেই পর্বতশ্রেণী দেখতে পেলেন। তিনি ইসাহাককে নিলেন এবং তার হাত দুটো বাঁধলেন, যা আমরা সকলেই জানি এখানে আদিপুস্তক 22 অধ্যায়ে। এটা হলো খ্রিস্টেরই একটি প্রতিচ্ছায়া, তাকে পর্বতের উপরে নিয়ে যাওয়া হয় হাত পা বাঁধা অবস্থায়, ঠিক যেমন যিশুকে পর্বতের উপরে নিয়ে যাওয়া হয়েছিল ক্যালভারির পর্বতে। ঈশ্বর তার পুত্রকে দান করছেন তারই এক প্রতিচ্ছায়া নিশ্চয়ই। কিন্তু যখন তারা উপরে গেলেন আর তিনি বাধ্য ছিলেন, ইসাহাক কিছুটা সন্দিগ্ধ মনে হতে আরম্ভ করল। সে বলল, পিতা, এখানে কাষ্ঠ রয়েছে, এখানে বেদী রয়েছে, এখানে আগুন রয়েছে, কিন্তু বলিদান কোথায়? আর আব্রাহাম সেটা তার মনের ভেতরে জানতেন, তবুও ঈশ্বরের বাক্য সেখানে দাঁড়িয়েছিল। তিনি বললেন, আমার পুত্র, ঈশ্বর নিজেই তার বলিদান প্রদান করতে সক্ষম। তিনি সেই স্থানটির নাম রাখলেন যিহোবা জিরে। আর যখন তিনি তার পুত্রকে বাঁধলেন, সে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ছিল, তাকে বেদির উপরে শোয়ালেন, নিয়ান থেকে ছুরি টেনে বের করলেন, আর তার নিজের পুত্রের প্রাণ নিতে গেলেন, আর যখন তিনি তা করলেন কিছু একটা তার হাতকে ধরে ফেলল আর বলল, আব্রাহাম, তোমার হাত নামিয়ে নাও। আর সেই সময় একটি মেষ ডেকে ওঠে তার পিছনে, তার শিং ঝোপের মধ্যে বদ্ধ ছিল। আপনারা কখনো ভেবে দেখেছেন ওই মেষটি সেখানে কোথা থেকে আসলো? মনে রাখবেন, দেশটি সিংহ এবং নেকড়ে এবং শেয়ালে ভরা ছিল এবং ওই ধরনের মেষখেকো জন্তুতে পূর্ণ ছিল। আর জনবসতি থেকে এতটা দূরে সে কেমন করে এলো? আর তারপর উঁচুতে পর্বতের উপরে যেখানে কোনো জল ছিল না, আর তিনি চারিদিক থেকে পাথরগুলো তুলে এনেছিলেন সেই বেদিটিকে বানাবার জন্য, কোথা থেকে সেই মেষটি এলো? বুঝলেন, কিন্তু এটি একটি দর্শন ছিল না, তিনি মেষটিকে বলি দিয়েছিলেন, এটির রক্ত ছিল। তিনি কি বলেছিলেন? ঈশ্বর স্বয়ং নিজের জন্য বলিদান প্রদান করতে সক্ষম। আপনি কিভাবে সেই চেয়ারটি থেকে উঠতে চলেছেন? কিভাবে ওই অক্ষম পেশীর রোগাক্রান্ত শিশুটি সুস্থ হয়ে উঠতে চলেছে? অথবা আপনি সেই চেয়ার থেকে, আপনি ওখান থেকে, আপনি সেই হৃদরোগ থেকে কিভাবে উঠতে চলেছেন? বিষয় যাই হোক না কেন, ঈশ্বর স্বয়ং ব্যবস্থা করতে সক্ষম। আব্রাহাম এটি বিশ্বাস করেছিলেন, কুলপতি সেই প্রতিজ্ঞার সাথে বিশ্বস্ত ছিলেন, আর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমার বীজ, কারণ তুমি আমার কথায় বিশ্বাস করেছ, পরিস্থিতি যাই থাকুক না কেন, তাই তোমার বংশ শত্রুদের পুরোদ্ধার অধিকার করবে। কেন? প্রত্যেক শত্রু যে আব্রাহামের বিরুদ্ধে যে কোনো রূপে আসে, আব্রাহাম এইরূপ শত্রু যে সারা অনেক বৃদ্ধা হয়ে গিয়েছে, আমি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, এই সমস্ত কিছু আর বাকি সব কিছু, তিনি এর পরেও সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এখন যে ব্যক্তি ওই ধরনের বিশ্বাসের অধিকারী, পরিস্থিতি যাই থাকুক না কেন, তবুও সে ঈশ্বরের বাক্যের পক্ষে দাঁড়াবে। এখন আপনি যদি তা না করতে পারেন, তাহলে আপনি আব্রাহামের বীজ নন। আব্রাহামের কাছে এই রকম বিশ্বাস ছিল, তার বীজের কাছেও তা থাকবে। আব্রাহামের প্রতিশ্রুতি এই ছিল যে তার বীজ এখন তার রাজকীয় বীজ, এটাও যেমন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম। আর এই মুদ্রাঙ্কন যা তিনি আব্রাহামকে দিয়েছিলেন, সেটি ছিল একটি প্রতিশ্রুতির মুদ্রাঙ্কন। আর সেই রাজকীয় বীজ হল ইফিসীয় 4:30 অনুসারে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়া, পরীক্ষায় দাঁড়ানোর পর। এই বিষয়ে চিন্তা করার চেষ্টা করুন। অনেকেই মনে করেন তারা পবিত্র আত্মাকে পেয়েছেন, অনেকেই পবিত্র আত্মাকে পাবার দাবি করেন, অনেকে এর অনেক প্রমাণ ও চিহ্ন দেখাতে পারেন, কিন্তু তবুও যদি এটি বাক্যের সাথে না থাকতে পারে, তবে এটি পবিত্র আত্মা নয়। বুঝলেন, আপনি প্রতিটি বাক্যে বিশ্বাস করুন, তবেই পরীক্ষার পর আপনি মুদ্রাঙ্কিত হন। যখন আমরা বাক্যের প্রতিটি প্রতিশ্রুতিকে বিশ্বাস করি, যখন আমরা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হই, সেই প্রতিশ্রুতিকে নিশ্চিত করবার জন্য, এটাই সেটা, এটা হলো যেটা আব্রাহাম যেভাবে তিনি এটা করেছিলেন। তারপর আর কেবল তারপরই আমরা আমাদের শত্রুদের দ্বার দখল করবার অধিকার পাই। আপনারা এটা করতে পারবেন না যতক্ষণ না আপনারা প্রথমে সেই বীজ হয়ে যান। মনে রাখবেন, বাইবেলে আমি এই বিষয়ে বলেছি, হাউস্টন বা অন্য কোনো জায়গায়, অন্য কোথাও, অথবা আমার অর্থ হল দলাসে চিহ্ন। দেখুন, একজন ইহুদি দর্শাতে পারতেন নিচে ইসরায়েলে তকচ্ছেদের দ্বারা যে সে একজন ইহুদি, কিন্তু ঈশ্বর বলেছেন, যখন আমি রক্তকে দেখি, আর রক্ত তোমাদের জন্য একটি চিহ্ন হবে। জীবন যা রক্তের মধ্যে ছিল তা উপাসকের উপরে আসতে পারে না, কারণ বেশ, এটা ছিল পশুর জীবন, এটি প্রকৃত জীবনে আসার কেবল ছায়ামাত্র ছিল। তারপর সেই রসায়ন, রক্ত নিজেই দরজা এবং দরজার খুঁটির উপরে রক্তিম হতে হতো, এসব দ্বারা লাগানো হতো, যা হলো একটি সাধারণ আগাছা, যা দর্শায় যে আপনাদের কাছে কিছু অসাধারণ বিশ্বাস থাকার দরকার নেই। আপনাদের কেবল একই রকম বিশ্বাসকে রাখতে হবে যেমনটা আপনাদের কাছে আছে, যেমনটা আপনাদেরকে আপনাদের গাড়িটি চালু করতে দরকার হয় গির্জায় আসবার জন্য। বুঝলেন, অনেক লোকেরা মনে করেন যে তাদের কিছু হতে হবে, কিন্তু না না, সেটা ভুল। শুধুমাত্র সাধারণ বিশ্বাসী সব যা আপনাদেরকে প্রয়োগ করতে হবে রক্তের দ্বারা। বাক্য শ্রবণ করুন এবং বাক্যে বিশ্বাস করুন, এটিকে প্রয়োগ করুন, এটি সবকিছু। পলেস্তীয় দেশে যেখানেই আগাছা থাকত তা তুলে ফেলা হতো, সেটাই এসব ছিল। প্রাচীরের ফাটলের মধ্যে এবং চারপাশে বেড়ে ওঠা এক সামান্য আগাছা যা তাদের রক্তে ডোবাতে হতো এবং এটিকে দরজার চৌকাঠে এবং খুঁটির উপরে লাগিয়ে রাখা হতো। আর মনে রাখবেন, আমি পরোয়া করি না যে তারা কতখানি সেই নিয়মের মধ্যে ছিল, ইহুদিরা কতখানি দেখাতে পারে যে তাদের তকচ্ছেদ আছে, সে কতখানি ভালো ব্যক্তি ছিল। সমস্ত নিয়ম বাতিল হয়ে যেত যদি না সেখানে সেই চিহ্ন থাকত, যখন আমি রক্ত দেখব কেবলমাত্র। এখন রক্তটি এখন সেই চিহ্ন, এটি সেই রসায়ন নয়, খ্রিস্টের রক্তের রসায়ন, কারণ এটা ঝরে পড়েছিল হাজার হাজার বছর পূর্বে। কিন্তু আপনারা দেখুন, যেখানে সেখানে রসায়নকে হতে হতো, পশুদের জীবন মানুষের উপরে আসতে পারত না, কারণ পশুদের জীবনে কোনো প্রাণ নেই, পশুরা ঠিক ভুল বোঝে না, মনুষ্যজাতির কাছেই প্রাণ আছে। এখন কিন্তু যখন যীশু ঈশ্বরের পুত্র কুমারী গর্ভে জাত, তার রক্ত ঝরিয়েছিলেন, সেই রক্তে যে জীবন ছিল তা স্বয়ং ঈশ্বর ছিলেন। বাইবেল বলেছে, আমরা রক্ষা পেয়েছি জীবন দ্বারা, ঈশ্বরের রক্ত দ্বারা, একজন ইহুদির রক্ত নয়, একজন অন্য জাতির রক্ত নয়, কিন্তু ঈশ্বরের জীবন দ্বারা। ঈশ্বর এই রক্তকে সৃষ্টি করেছিলেন, কুমারী জাত, সে কখনো কোনো পুরুষের পরিচয় নেয়নি, না সে করেছিল, না তো সে ডিম্বাণু তার থেকে এসেছিল। আমি জানি আপনাদের মধ্যে অনেকজন বিশ্বাস করতে চান যে ডিম্বাণু তার থেকে এসেছিল, ডিম্বাণু সেখানে একটি সংবেদন ব্যতীত আসতে পারে না। তাহলে ঈশ্বর কি করতেন? বুঝলেন, তিনি রক্তকোষ এবং ডিম্বাণু দুটোই সৃষ্টি করেছিলেন, এবং সেটি ছিল ঈশ্বরের উপাসনালয়, পবিত্র। আমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিব না। দেখুন কোথা থেকে সে ডিম্বাণু এসেছিল, আমি তার প্রাণকে পাতালে পরিত্যাগ করিব না, তার দেহ পবিত্র ছিল। ও আমার, আপনারা করেন না, আপনারা সেটা বিশ্বাস করতে পারেন না, তবে কেমন করে আপনারা নিজেদেরকে একজন খ্রিস্টিয়ান বলেন? আমরা ঈশ্বরের রক্ত দ্বারা রক্ষাপ্রাপ্ত হয়েছি, ওখানেই আমার বিশ্বাস। সেখানে একজন ভাববাদীর রক্তে হেঁটে আসেনি, একজন সাধারণ ব্যক্তির রক্তে নয়, অথবা একজন শিক্ষক অথবা একজন ধর্মশাস্ত্রের বিদ্বানের রক্ত দ্বারা নয়, আমরা সেখানে হেঁটে যাই ঈশ্বরের রক্তে। ঈশ্বর সেটাই বলেছেন। তিনি মনুষ্য হয়ে এলেন, তিনি তার জীবনসূত্রকে বদলেছিলেন, তিনি তার তাবু প্রসারিত করেছিলেন আমাদের সাথে, আর আমাদের একজন হয়ে উঠেছিলেন। তিনি আমাদের নিকটাত্মীয় উদ্ধারকর্তা, তাকে হতে হয়েছিল আমাদের আত্মীয়, কারণ এটাই আইন ছিল। ঈশ্বর মানব অবতার ধারণ করলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। লক্ষ্য করুন কিভাবে সেটা এটা করবার ফলে তিনি তার থেকে এসেছিলেন, তিনি ঈশ্বর ছিলেন, সেই আত্মা, আর সেই আত্মা বিশ্বাসীদের উপরে এসেছিলেন। সুতরাং আমাদের বলিদানের মধ্যে যে জীবন ছিল, আমরা সেই একই জীবন দ্বারা শনাক্তকৃত হয়েছি। তাহলে তারা কেমন করে এটি দেখতে পারেন যে ঈশ্বরের জীবন মানুষের মধ্যে চলাফেরা করছে, এবং এরপরে এটিকে একটি অশুচি বস্তু বলেন, যখন কিনা সেটাই আমাদের বলিদানের শনাক্তকরণ? সে যে আমাতে বিশ্বাস করে, সেই কাজ যা আমি করি সেও করবে। তার জীবন ফিরে আসে সেই বলিদানের উপর, বলিদান থেকে, যখন আমরা আমাদের হাত এর উপরে রাখি এবং নিজেদেরকে আমাদের নিজস্ব ভাবনাগুলোর বিষয়ে মৃত বলে শনাক্ত করি। তাহলে কিভাবে আমরা সংস্থাগুলোকে আমাদেরকে ধর্মমত এবং ওইসব বিষয়ের দিকে ঠেলে দিতে দিই আর বলি আমরা এটি বিশ্বাস করি, ওইসব বিষয়গুলোর ব্যাপারে আমরা মৃত? পল বলেছেন, এই সকল বিষয়ের কোনো কিছুই আমাকে বিরক্ত করে না, কারণ তিনি এক সর্বোত্তমের সাথে বাঁধা ছিলেন, খ্রিস্ট। আর প্রতিটি প্রকৃত কৃতিত্ব একটি সর্বোত্তমের সাথে বাঁধা থাকে, আর আমার সর্বোত্তম হল বাক্য, আর বাকি প্রত্যেকজনের জন্য যারা প্রকৃতিরূপে আত্মা দ্বারা জন্মপ্রাপ্ত তাদের সর্বোত্তম হল ঈশ্বরের বাক্য। আমি এটির সাথে বাঁধা আছি, আমি এর উপর আমার হাত রাখি, আর এটি আমার স্থান নিয়েছে, আর আমি নিজেকে তার সাথে পরিচয় দান করি। আমরা জানি যে তিনি নিজেকে আমাদের সাথে পরিচয় দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি প্রকৃত বিশ্বাসকে নিয়ে আসে, আপনার নিজস্ব বিশ্বাস নয়, কিন্তু তার বিশ্বাস, এমন কিছু যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি নিয়ন্ত্রণ করেন। এখন লক্ষ্য করুন, তারপর যখন এই প্রতিশ্রুতি আপনাদেরকে করা হয়েছে, এতে কিছু আসে যায় না যে আপনারা কতগুলো গির্জায় যোগদান করেছেন, কতবার আপনারা বাপ্তিস্ম নিয়েছেন, সামনে মুখ করে, পেছনে মুখ করে, যে কোনোভাবেই আপনারা তা করতে চান না কেন, যতক্ষণ না সেই মুদ্রাঙ্কন আপনাদের উপরে হয়, ততক্ষণ আপনাদের অধিকার নেই নিজেদেরকে আপনাদের বলিদানের সাথে যুক্ত বলে অভিহিত করার। আর ঈশ্বরের মুদ্রাঙ্কন কি? ইফিসীয় 4:30 বলে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। একটি উদ্দীপনা সভা থেকে আরেকটি উদ্দীপনা সভা পর্যন্ত নয়, কিন্তু চিরতরে মুদ্রাঙ্কিত হন, যতদিন না আপনাকে মুক্ত করে ফিরিয়ে আনা হয়। আর মনে রাখবেন, আপনি যদি কখনোই ঈশ্বরের চিন্তায় না থেকে থাকেন, তাহলে আপনারা কখনোই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন না। কতজন জানেন যে তিনি উদ্ধারকর্তা ছিলেন? আচ্ছা, তাহলে কোনো কিছু উদ্ধারপ্রাপ্ত হলে সেটিকে সেখানেই ফিরে আসতে হয় যেখান থেকে এরা প্রতীত হয়েছে। সুতরাং যদি তিনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন, আমরা কিভাবে পারতাম? এক সময় এমন ছিল যে আমাদের উদ্ধার করার প্রয়োজন ছিল না, আর আমরা সকলে পাপে জন্ম নিলাম, অপরাধে গঠিত হলাম, মিথ্যা বলে পৃথিবীতে এলাম। এটা দেখায় যে প্রকৃত খ্রিস্টান হল ঈশ্বরের চিন্তার এক গুণ। এর পূর্বে যে সেখানে একটি পৃথিবী ছিল, অথবা একটি তারা ছিল, বা কোনো বায়ুমণ্ডল ছিল, অথবা কোনো কিছু ছিল, এটা অনন্ত, এবং তিনি এসেছিলেন আমাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যেতে। এটা ঈশ্বরের চিন্তা ছিল, যা একটি বাক্য হয়ে বেরিয়ে এলো, যা প্রকাশিত হলো, যেন তার চিন্তায় আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারেন, নিকটাত্মীয় উদ্ধারকর্তা। এই কারণেই ঈশ্বরকে নিজেকেই আমাদের একজন হতে হয়েছিল, যেন উদ্ধার করতে পারেন। অন্য কোনো কিছুই এটা করতে পারত না, একজন স্বর্গদূত এটা করতে পারত না, কোনো কিছুই এটা করতে পারত না। তাকেই নেমে আসতে হতো, আমাদের মতোই পরীক্ষিত হতে হতো, যেন আমাদেরকে উদ্ধার করতে পারেন। লক্ষ্য করুন এবার অব্রাহামের সেই স্বাভাবিক বীজকে। আসুন আমরা কিছু স্বাভাবিক বীজকে পরীক্ষা করে দেখি এবং দেখি যে ঈশ্বর তার কথা রেখেছিলেন কিনা সেই স্বাভাবিক বীজের সাথে, যা ছিল ইসাহাক। আসুন কিছু স্বাভাবিক বীজকে পরীক্ষা করে দেখি যারা ঈশ্বরের সম্পূর্ণ প্রতিশ্রুতিগুলোকে বিশ্বাস করেছিলেন এবং যাদের কাছে সেই বিষয়ে কোনো প্রশ্ন ছিল না। এখন মনে রাখবেন, সেখানে 10,000 গুণ, হাজার হাজার গুণ ব্যক্তিরা ছিল যারা তকচ্ছেদপ্রাপ্ত ছিল এবং সমস্ত কিছু তাদের ছিল, আর তবুও তারা আব্রাহামের বীজ ছিল না নিশ্চিত রূপেই, কেননা বাহিরে যাহারা জিহুদি সে জিহুদি নয়, এবং কিন্তু আন্তরিক যে জিহুদি সেই জিহুদি। তারা তাদের অনেকেই ব্যর্থ হয়ে গিয়েছিল, তিক্তভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল। দেখুন প্রান্তরে তারা বলেছিল, আমরা নিস্তার পর্বের দিনটিতে অথবা ঝর্ণার জল পান করবার সময় সাধু যোহন ৬, তারা সকলে আনন্দ করেছিল। যিশু বলেছিলেন, আমি সেই পাথর যা প্রান্তরে ছিল, আমি রুটি যা ঈশ্বর থেকে নেমে এসেছে স্বর্গ থেকে, যদি কোনো ব্যক্তি তা ভোজন করে আর সে কখনোই মরবে না। তারা বলেছিল, আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না ভোজন করতেন ৪০ বছর ধরে। তিনি বলেছিলেন, আর তারা তাদের প্রত্যেকেই মরেছে। মৃত এই শব্দটিকে নিন এবং চিন্তা করুন, দেখুন এর অর্থ কি। অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হওয়া, অথচ তারা ছিল আব্রাহামের বীজ। মৃত্যুর অর্থ হল বিচ্ছেদ, বিলুপ্ত, সম্পূর্ণভাবে বিনষ্ট, বিলুপ্ত। যিশু বলেছিলেন, তারা মরেছে তাদের প্রত্যেকেই, অথচ তারা তকচ্ছেদপ্রাপ্ত জিহুদি ছিল। দেখুন বেচারা লোকেরা, কেবল যেহেতু আমরা মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান কিছু একটা স্বীকারোক্তি নিয়ে আছি আর এই ধরনের জিনিসগুলো নিয়ে আছি, শয়তানও এতটাই বিশ্বাস করে যেমনটা আমরা করি। কিন্তু আপনাকে এটির সাথে শনাক্তকৃত হতে হবে, ঈশ্বরকে এটির সাক্ষী দিতে হবে পবিত্র আত্মার মুদ্রাঙ্কনের সাথে, বাক্যের উপর কোনো প্রশ্ন না তুলে। যদি আপনি বলেন, আচ্ছা এখন সেটা অন্য যুগের জন্য ছিল, তাহলে সেখানে কিছু ভুল রয়েছে। কি হবে যদি একটি ব্যক্তি দৌড়ে আসে আর আপনি তাকে বলেন যে আলো ঝলমল করছে, আর সে ঘরের নিম্নস্থানে দৌড়ে যায় আর বলে, আমি এটি প্রত্যাখ্যান করি, আমি এটিকে কেবল প্রত্যাখ্যান করি, আলো বলে কোনো জিনিস নেই, আমি এটি বিশ্বাস করি না। সেখানে সেই ব্যক্তিটির সাথে কোনো সমস্যা আছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি হবে। যদি সে এর উষ্ণ রশ্মিকে, জীবনদায়ী সেই রসদকে প্রত্যাখ্যান করে, তাহলে সেখানে তার কোনো সমস্যা রয়েছে মানসিকভাবে। আর যখন একজন ব্যক্তি ঈশ্বরের বাক্যকে দেখে যা তার কাছে সরল করে দেওয়া হয়েছে এবং শনাক্ত করে দেওয়া হয়েছে, আর সে তারপর সেটিকে বন্ধ করে দেয় এবং সংস্থারূপী পর্দাকে টেনে নামিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির সাথে কোথাও সমস্যা রয়েছে আত্মিকভাবে। তার সাথে কিছু সমস্যা রয়েছে আত্মিকভাবে, সেখানে কিছু সমস্যা রয়েছে, সে মোটেই এটাকে গ্রহণ করতে পারে না, অন্ধ, আর সে তা জানে না, বিচারের সম্মুখীন হতে যাচ্ছে এবং ঈশ্বর হবেন সে বিচারক। লক্ষ্য করুন, যখন তারা এটি করেছিল আর এখন এই বীজেরা যারা এটি বিশ্বাস করেছিলেন, দেখুন কি ঘটেছিল। আসুন এখন তাদের কিছু জনকে আমরা পরীক্ষা করে দেখি, আব্রাহামের বীজদের। আসুন জিউদি সন্তানদেরকে নেওয়া যাক, কারণ তারা সত্যের সাথে দাঁড়িয়েছিল আর মূর্তি পূজকে সহ্য করত না। তারা সেই মূর্তির সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল যা সেই দেশের রাজা বানিয়েছিলেন। এটিকেও এক পবিত্র ব্যক্তির অনুসরণে বানানো হয়েছিল, এটা দানিয়েলের মূর্তি ছিল। এটা দেখিয়েছিল যে অন্য জাতিকে এক মিথ্যার সামনে এনে দেওয়া হয়েছিল যা ছিল একজন পবিত্র ব্যক্তির মূর্তিকে পূজা করা। এটি একইভাবে ছুটে চলেছে যখন লোকেদের বাধ্য করা হবে মানুষের মূর্তিকে আরাধনা করতে। এটা আত্মিক প্রকাশ দ্বারা আসে, দানিয়েল বাক্যের অনুবাদ করতে সক্ষম হয়েছিলেন যা সেই প্রাচীরের উপর হস্তাক্ষরে যা লেখা হয়েছিল। এইভাবেই এটা আসে আর এইভাবেই এটা যায়, একইভাবে অন্য জাতির মূর্তি। লক্ষ্য করুন, তারা এটা করতে অস্বীকার করেছিলেন, আর তারা কি করেছিলেন, তারা আব্রাহামের বীজ ছিলেন যারা বাক্যের প্রতি সত্য ছিলেন, আর তারা তাদের শত্রুর পুরুদ্ধার অধিকার করেছিলেন সেই অগ্নির। তারা এটা করেছিলেন, আচ্ছা ঈশ্বরের বাক্য সত্য। দানিয়েল এক সত্য ঈশ্বরের উপাসনা করবার জন্য পরীক্ষিত হয়েছিলেন, তিনি এজন্য পরীক্ষিত হয়েছিলেন, আর পরীক্ষার সময় তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আর ঈশ্বর কি করেছিলেন, এরপরে এরকম দেখাচ্ছিল যে এটা তার জন্য খুবই কঠিন হয়ে গিয়েছিল যেমন আমরা বলবো, আর তারা জানত না যে কি করবে। তারা তাকে সিংহকে খাওয়াতে যাচ্ছিল, কিন্তু দানিয়েল পরীক্ষার প্রতি সত্য ছিল যে একজনই প্রকৃত ঈশ্বর আছেন আর তিনি তার শত্রুর পুরুদ্ধার অধিকার করেছেন। ঈশ্বর বন্ধ করে দিয়েছিলেন সে সিংহের মুখ। মোশি পরীক্ষার সময় প্রতিশ্রুত বাক্যের প্রতি সত্য হয়ে দাঁড়িয়েছিলেন মিথ্যা জাদুবিদ্যার সামনে, জন্নি এবং জামরির সামনে। দেখুন, ঈশ্বর তার সাথে সাক্ষাৎ করেছিলেন অলৌকিক শক্তির সাথে। তাকে বলেছিলেন, যাও, এই সমস্ত জিনিস করো, এই চিহ্নগুলো দেখাও, আর প্রতিটি চিহ্নের মধ্যে একটি আওয়াজ থাকবে। মোশি ঠিক তখনই নিচে চলে গেলেন, ঠিক ততটাই সত্য হয়ে যতটা তিনি জানতেন। তিনি সেই লাঠিটা ফেলে দিলেন আর এটি একটি সর্পে পরিণত হল। আপনারা জানেন কি ঘটেছিল? আর এখানে নকলকারীরা আসে আর একই জিনিস করে। এখন মোশি তার হাত উঠিয়ে নেননি, বলেননি, আচ্ছা, আমার অনুমান যে এসব ভুল। তিনি সেখানে স্থির ছিলেন এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি সত্যে স্থির ছিলেন, কোনো ব্যাপার না, যতই জাদুঘররা সেখানে থাকুক না কেন, তিনি সত্যে স্থির ছিলেন। আর যখন তিনি তার অর্পিত কর্মভারের প্রতি সৎ ছিলেন, যেন সেই লোকদেরকে সেই স্থান থেকে নিয়ে আসতে পারেন, যখন জলের দ্বার তাদের পথের সামনে এসে দাঁড়িয়েছিল, ঈশ্বর তাকে সেটা অধিকার করতে দিলেন। আর তিনি সেই দ্বারটিকে খুলে দিলেন সেই অগ্নিস্তম্ভের দ্বারা, যা তাকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি সেই লোকদেরকে সেই প্রতিশ্রুতি ভূমিতে নিয়ে গেলেন। যিহোশুয়া আরেকজন মহান নেতা, কেবল দুজন সেই প্রতিশ্রুত ভূমিতে গিয়েছিলেন, যিহোশুয়া এবং কালেব। তারা কাদেশ বর্নেও নামক একটি স্থানে এসেছিলেন, যা ছিল সেই সময় বিশ্বের কেন্দ্র, এতটাই যে সেটা ছিল বিচারের আসন। আর ও তারা 12 জন গুপ্তচরকে পাঠিয়েছিল সেই ভূমিকে দেখে আসবার জন্য, আর তাদের 12 জনই ফিরে এসেছিল। তাদের মধ্যে 10 জন বলেছিল, ও, এটা করবার জন্য এক বড়ই কঠিন কাজ, আমরা কেবল এটা করতে পারবো না। আচ্ছা, ওদের লোকেরা তাদের পাশে, আমরা তো কেবল পঙ্গপালের ন্যায়। কিন্তু যিহোশুয়া কি করেছিল? সে লোকদেরকে শান্ত করলো। সে বলেছিল, এক মিনিট অপেক্ষা করুন, আমরা এটা নিতে অধিক সমর্থ আছি। এটা কোনো ব্যাপার না যে আমরা কত ছোট অথবা সংখ্যায় কত অল্প আছি। সে কি করেছিল? সে সেই প্রতিশ্রুত বাক্যের প্রতি সত্য হয়ে দাঁড়িয়েছিল, আমি তোমাদেরকে ওই ভূমি অধিকার করতে দিব, কিন্তু এর প্রতি ইঞ্চির জন্য তোমাদের লড়াই করতে হবে। মাতা, আপনি কি তা বিশ্বাস করেন? ঈশ্বর আপনাকে আপনার সুস্থতা প্রদান করেছেন, এবং কিন্তু আপনাকে এর প্রতিটি ইঞ্চের জন্য লড়াই করতে হবে। যে সকল স্থানে তোমরা পদার্পণ করবে, সেই সকল স্থান আমি তোমাদের অধিকারে দিব। পদচিহ্নের অর্থ হল অধিকারে আনা। এটা সম্পূর্ণ আপনার, সমস্ত প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে পথের প্রতিটি ইঞ্চের জন্য এখন লড়াই করতে হবে। এখন যিহোশুয়া জানতেন ঈশ্বর কি বলেছেন। তিনি আব্রাহামের এক বীজ ছিলেন, বুঝলেন? তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে সেই ভূমি দিয়েছেন, আর আমরা তা অধিকার করতে অধিক সমর্থ। আর যেহেতু তিনি পরীক্ষার সময় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, ইসরায়েলের সমস্ত দলের বিপক্ষে সমস্ত জাতি এবং সমস্ত লোকেরা ক্রন্দন ও চিৎকার করছিল, যিহোশুয়া বলেছিলেন, শান্ত হয়ে দাঁড়াও, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন। এটি কোনো ব্যাপার নয় যে আপনি কত বড় এবং আপনার বিপক্ষ কে, আর ডাক্তার কি বলেছেন, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন। এটা ঈশ্বরের উপর নির্ভর করছে এটা করবার জন্য। তিনি কি করেছিলেন? যখন তিনি জর্দন নদীতে নেমে এসেছিলেন, তিনি পুরোদ্ধার অধিকার করেছিলেন, এটাই তিনি করেছিলেন। জিরিহো বন্ধ করে দেওয়া হয়েছিল, যেমন একটি কচ্ছপ তার খোলসের মধ্যে লুকিয়ে পড়ে। তিনি কি করেছিলেন? তিনি পুরোদ্ধার অধিকার করেছিলেন। এমনকি একদিন যখন শত্রু তাকে নেওয়ার চেষ্টা করছিল, তিনি শত্রুর পুরোদ্ধার অধিকার করেছিলেন, এতটাই যে তিনি সূর্যকে স্থির হয়ে যাওয়ার আজ্ঞা দিয়েছিলেন, আর সূর্য তার আজ্ঞাকে পালন করেছিল, আর 24 ঘন্টা পর্যন্ত একবারও ঘোরেনি। ঈশ্বর তার প্রতিশ্রুতির প্রতি সত্য আছেন। এতে কিছু আসে যায় না যে এর জন্য তাকে কি করতে হবে। এর পূর্বে যে তার বাক্য অসফল হয়ে যায়, তিনি তার স্বর্গকে খালি করে দেবেন। তিনি কখনই একটি প্রতিশ্রুতি দিতে পারেন না যা তিনি পূর্ণ করতে পারবেন না। আমি ঈশ্বর যিনি তোমাদের সকল রোগকে সুস্থ করি। যদি তারা পীড়িতদের উপর হাত রাখে, তবে তারা সুস্থ হয়ে যাবে। আমেন। যদি তোমরা বিশ্বাস করতে পারো, তাহলে সমস্ত কিছুই সম্ভব হবে। যিহোশুয়া এটি বিশ্বাস করেছিলেন, যদিও ঈশ্বরকে সেই পৃথিবীর ঘূর্ণনকে সেখানে থামিয়ে দিতে হয়েছিল। সেখানে কিছু অন্য এক শক্তি দ্বারা এটাকে সেখানে ধরে রেখেছিলেন, তার নিজের শক্তি দ্বারা, যে পৃথিবী 24 ঘন্টা পর্যন্ত একটুও ঘোরেনি, যতক্ষণ না যিহোশুয়া নিজে তার শত্রুদের উপর তার প্রতিশোধ না নিয়ে নিলেন। তিনি পুরোদ্ধার অধিকার করলেন, নিশ্চিত রূপেই তিনি করেছিলেন। ঈশ্বর সর্বদাই সত্য থাকেন। এখন আমি চাইছিলাম, যদি আমাদের কাছে সময় থাকতো, তাহলে আরো কিছু যোদ্ধাদের নিতে পারতাম, কিন্তু আমার কাছে প্রায় 10 মিনিট সময় এখন আছে। দেখুন, এই সমস্ত মূল্যবান যোদ্ধাগণ যেমন তারা ছিলেন, এবং বিশ্বাসের মহান যোদ্ধাগণ, তারা সকলেই মারা গিয়েছিলেন মৃত্যুর পুরোদ্বারের সামনে। তারা সকলেই ঠিক মৃত্যুর দ্বারের সামনে শেষ হয়ে গিয়েছিলেন। তারপর সেখানে আব্রাহামের রাজকীয় বীজ আসে, ইসহাক থেকে শুরু করে তারা সকলেই স্বাভাবিক বীজ ছিলেন, কিন্তু এখানে আব্রাহামের রাজকীয় বীজ আসেন, যিনি ছিলেন খ্রিস্ট, আব্রাহামের বিশ্বাসের বীজ। আমাদের যা হওয়া উচিত, আমাদের কেবল দেখতে হবে আমরা কি বীজ আছি কি নই। স্বাভাবিক বীজগুলো কেবল একটি প্রতীক ছিল, অন্য সকলের স্বাভাবিক জন্ম হয়েছিল, কিন্তু তিনি এক কুমারী গর্ভজাত ছিলেন। দেখুন, তিনি তখন আব্রাহামের বীজ ছিলেন না, একজন জিহুদি। তিনি প্রতিজ্ঞার বিশ্বাসের বীজ দ্বারা এসেছিলেন, আর তারপর আমাদেরকে এই মনুষ্যের মাধ্যমে তার সন্তান হওয়া উচিত। লক্ষ্য করুন, তিনি কি করেছিলেন যখন তিনি পৃথিবীতে ছিলেন। তিনি শত্রুর প্রত্যেকটি পুরুদ্বারে জয়লাভ করেছিলেন এবং অধিকার করেছিলেন সেই রাজকীয় বীজ। তিনি বাক্য দ্বারা এর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এর উপরে জয়লাভ করেছিলেন। তিনি অসুস্থতার পুরুদ্বারে আমাদের জন্য জয়লাভ করেছেন। তিনি এটি করবার জন্য এসেছিলেন। তিনি মনে রাখবেন, অসুস্থ ব্যক্তিগণ, তিনি সেই পুরুদ্বারকে জিতে নিয়েছেন। আপনাদেরকে এর উপর জয় পেতে হবে না, তিনি এটা জিতে নিয়েছেন। অন্য লোকদেরকে তাদের নিজেদের পুরুদ্বারে জয় পেতে হয়েছিল, কিন্তু আপনাকে জয় পেতে হবে না, এর উপর আগে থেকেই জয় পাওয়া হয়ে গিয়েছে। তিনি অসুস্থতার দ্বারে জয়লাভ করে ফেলেছেন। আর তিনি কি করলেন যখন তিনি অসুস্থতার দ্বারে জয়লাভ করলেন? এটা করবেন বলে পৃথিবীতে যা কিছু চাইবে আর যা কিছু তোমরা পৃথিবীতে বাঁধবে, তিনি তা স্বর্গে বেঁধে দিবেন। আমাদেরকে সেই দ্বারের চাবি দিয়েছেন। তিনি প্রলোভনের দ্বারের উপর বাক্যের দ্বারা জয়লাভ করেছিলেন, আর সেই চাবিটি ছিল শত্রুর প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। তিনি সবকিছুর উপরে জয়লাভ করেছেন, প্রত্যেক অসুস্থতার উপরে জয়লাভ করেছেন। তিনি মৃত্যুর উপরে বিজয়ী হয়েছেন এবং তিনি পাতালের উপরে বিজয়ী হয়েছেন। তিনি মৃত্যু এবং পাতালের উপর বিজয়ী হয়েছেন। তিনি বিজয়ী হয়েছেন যার উপর অন্যেরা বিজয়ী হতে পারেনি, কারণ তারা স্বাভাবিক বীজ ছিল, এটি হলো আত্মিক বীজ। তিনি কবরের দ্বারের উপরে জয়লাভ করেছেন আর তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন আমাদের ধার্মিক গণনার জন্য। আর এখন আমরা বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী। আমরা কেবল এক উত্তরাধিকার রূপে সোজা এতে হেঁটে চলে আসতে পারি, বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী। এখন আমরা একটি পরাজিত শত্রুর সম্মুখীন হচ্ছি। রোগ ব্যাধি পরাজিত হয়ে গিয়েছে, মৃত্যু পরাজিত হয়ে গিয়েছে, পাতাল পরাজিত হয়ে গিয়েছে, সবকিছু পরাজিত হয়ে গিয়েছে। ও আমার প্রভু, আমার ইচ্ছা ছিল যে আমি আমার আকৃতিতে দুগুণ বড় হয়ে যেতে পারতাম। এখন হতে পারে যে আমি নিজেকে দুগুণ অনুভব করতে পারি। আমরা এক পরাজিত শত্রুর সাথে লড়াই করছি। এতে আশ্চর্যের কিছুই নেই যে পৌল বলতে পারে, যখন তারা তার মস্তক ছেদন করবার জন্য একটি খাঁচা বানাচ্ছিল, তিনি বলেছিলেন, মৃত্যু তোমার হুল কোথায়? আমায় দেখাও, কোথায় তুমি আমাকে ছটফট করাতে এবং চিৎকার করাতে পারো? কবর, তোমার জয় কোথায়? এবং তুমি মনে করছো তুমি আমায় সেখানে মাটির নিচে পুঁতে দেবে? আমি তোমায় ওখানে একটি খালি কবরকে দেখাবো, আর আমি তার মধ্যে আছি। তিনি আমাকে অন্তিম দিনে উঠাবেন, একটি পরাজিত শত্রু। আব্রাহামের রাজকীয় বীজ এখন সেই স্বাভাবিক বীজ ওই বিষয়টির দিকে ইঙ্গিত করতে পারত না, কিন্তু রাজকীয় বীজ বিজয়ী হতে পারেন, ইতিমধ্যে বিজয়ী হয়ে গিয়েছেন, কারণ তিনি আমাদের অগ্রে গিয়েছেন এবং আমাদের জন্য সমস্ত পুরুদ্বারগুলো জিতে নিয়েছেন। তিনি এখন 2000 বছর পর আমাদের মাঝে এসে দাঁড়িয়েছেন, সেই শক্তিমান বিজেতা। তিনি কেবল রোগব্যাধির উপরেই বিজয়ী হননি, তিনি রোগব্যাধির উপরে জয়লাভ করে ফেলেছেন, তিনি প্রলোভনের উপরে জয়লাভ করেছেন, তিনি প্রত্যেক শত্রুর উপর জয়লাভ করেছেন, তিনি মৃত্যুর উপর জয়লাভ করেছেন, তিনি পাতালের উপর বিজয়ী হয়েছেন, তিনি কবরের উপর বিজয়ী হয়েছেন এবং পুনরায় জীবিত হয়ে উঠেছেন। আর 2000 বছর পর তিনি এখানে আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন, এই বিকেল বেলায় নিজের পরিচয় দান করছেন, সেই শক্তিমান বিজেতা। আমিন। তিনি এখনো জীবিত আছেন, এখানে আছেন, তার প্রতিজ্ঞাগুলোকে প্রমাণিত করছেন। আব্রাহামের রাজকীয় বীজ, ও আমার, আর সেই শত্রু, সে তার শত্রুগণের পুরুদ্বার অধিকার করবে। সেই বীজদের জন্য তিনি এখানে আজ জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছেন, যেন নিজেকে প্রমাণিত করতে পারেন তাদের কাছে। সেই পূর্ব নিরূপিত বীজদের জন্য যারা এটা দেখতে পারে, তিনি এটির উপর জয়লাভ করেছেন। যারা তার পরীক্ষার পর যা বাক্যের প্রতিজ্ঞা ছিল, তারা পবিত্র আত্মা দ্বারা খ্রিস্টের দেহেতে মুদ্রাঙ্কিত হয়েছে, যেন তাদের কাছে প্রতিপন্ন করতে পারেন কি ইব্রীয় 13:8, যেন এমনটাই হয়। তারা সেখানে পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছিলেন, সেই পবিত্র আত্মা যা ছিল, যা আব্রাহাম পূর্বেই দেখে ফেলেছিলেন, বিশ্বাসের দ্বারা তিনি এতে ভরসা রেখেছিলেন, আর এখন আমরা এটি গ্রহণ করছি সেই প্রতিশ্রুতির দিকে ফিরে তাকিয়ে যা তিনি বলেছিলেন। আর যোহন 14:12 এই অন্তিম দিনে প্রমাণিত হয়েছে তার নিজের জীবিত হয়ে বিজয়ী হওয়ার দ্বারা। কোন রীতি নয়, কিন্তু এক ব্যক্তি, খ্রিস্ট, সেই বিজয়ী। আমার গির্জা নয়, আমার অ্যাপ্রেস গির্জা নয়, অথবা আপনাদের প্রেসবিটারিয়ান, মেথডিস্ট অথবা পেন্টিকোস্টাল, এগুলি দ্বারা নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা। তিনি আজও জীবিত আছেন, তিনি সেটির উপর আমাদের ধার্মিক গণনার জন্য জীবিত হয়ে উঠেছেন। আর যেহেতু তিনি জীবিত, তিনি বলেছেন আমরাও জীবিত থাকব। মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু প্রত্যেক বাক্য দ্বারা বাঁচবে, বাক্যের কিছু অংশ দ্বারা নয়, ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেক বাক্য দ্বারা। আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে যদিও সে মরে যায় সে আবার জীবিত হবে। যারা জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনোই মরিবে না। তোমরা কি এতে বিশ্বাস করো? শত্রুর পুরুদ্দারকে নিয়ে নাও। তিনি কিভাবে জয় পেতে পারেন বসুয়ার্থ? যখন ঈশ্বর বসুয়ার্থ সেই বিজয়ের মধ্যে ছিল, আর এই কারণেই উনি বলেছেন, আমার জীবনের সবচেয়ে খুশির সময় ঠিক এখনই। উহু, তিনি সেই শক্তিমান বিজেতাকে জানতেন, উনার আশ্বাস তার সাথে বিশ্রাম করে। ও আমার ঈশ্বর, এখন আমরা গাইতে পারি, জীবিত থেকে তিনি আমায় প্রেম করলেন, মৃত্যুতে আমায় উদ্ধার করলেন, কবরে তিনি আমার পাপগুলোকে দূরে নিয়ে গেলেন, পুনরুত্থিত হয়ে তিনি আমাদেরকে চিরতরে ধার্মিক বানিয়ে দিলেন, কোনো একদিন তিনি আসছেন, ও সেই মহিমাময় দিন। যাদের পরাজিতের মতো দেখাচ্ছে তাদের জন্য এডি পেরোনেট, আমি বিশ্বাস করি এটাই তার নাম। সে তার খ্রিস্টীয় সঙ্গীতগুলো বিক্রি করতে পারেনি, কেউই সেগুলোকে চাইছিল না, তাদের এটির সাথে কোনো কাজই ছিল না। ও পরাজিত এবং এক বিশ্বাসী, একদিন পবিত্র আত্মা তার উপর নেমে এলেন, তার শত্রুর পুরুদ্ধার, যে তার রচনাকে অস্বীকার করছিল সেই আত্মা তার উপর চলে এলেন, আর সে কলম উঠালো, ঈশ্বর তাকে অভিষিক্ত গান লিখতে দিলেন, হোক যিশু নামে সমাদর, দূত করুক প্রণিপাত, রাজকীর্তির সামনে নিয়ে এসো এবং তাকে মুকুট পরিয়ে দাও। অন্ধ ফ্যানি ক্রসবি একবার বলেছিলেন, আপনাদের কাছে এর অর্থ কি? কিছু, তিনি তার জন্মাধিকারকে বিক্রি করেননি, যেমন পেন্টিকোস্টাল এলভিস প্রেসলি করেছে, অথবা যেমন চার্চ অফ ক্রাইস্টের বুন করেছে, অথবা যেমন রেড ফলি করেছে, তাদের প্রতিভাগুলো জগতের কাছে বিক্রি করে দিয়েছে, তারা আরামদায়ক দ্রুতগামী গাড়ি ক্যাডিলাক পেয়েছে এবং লক্ষ লক্ষ ডলার পেয়েছে, স্বর্ণনদী পেয়েছে, কিন্তু ফ্যানি ক্রসবি তার স্থানে সত্য হয়ে থাকলো। সে চিৎকার করে ওঠে, আমায় ছেড়ে যাবেন না, ও দয়ালু উদ্ধারকর্তা, আমার ক্রন্দনযুক্ত রব শ্রবণ করুন, যখন অন্যদের আপনি আহ্বান জানাচ্ছেন, আমায় ছেড়ে চলে যাবেন না, আপনি আমার সমস্ত সুখের স্রোত, আমার জন্য যা জীবনের থেকে অধিক, আপনি ছাড়া আমার এই জগতে কে আছে, অথবা স্বর্গে আপনাকে ছাড়া আর কে আছে। তারা বলেছিল, যখন আপনি স্বর্গে যাবেন যদি আপনি অন্ধই থাকেন তাহলে কি হবে? উনি বলেছিলেন, আমি তাকে কোনো না কোনোভাবে ঠিক চিনে ফেলব। বলল, কিভাবে আপনি তাকে চিনবেন? বললেন, আমি তাকে চিনে ফেলব। বলল, শ্রীমতী ক্রসবি আপনি লক্ষ লক্ষ ডলার কামাতে পারতেন। বললেন, আমি লক্ষ লক্ষ ডলার চাই না, আপনি তাকে কিভাবে চিনবেন? তিনি বললেন, আমি তাকে চিনে নেব, আমি তাকে চিনে নেব, আর উদ্ধার প্রাপ্ত রূপে তার নিকটে আমি দাঁড়িয়ে থাকব, আমি তাকে চিনে নেব, আমি তাকে চিনে নেব, যদি আমি তাকে দেখতে না পারি আমি তার হাতের প্রেকের চিহ্নকে অনুভব করে নেব। তিনি তার শত্রুর পুরুদ্ধার জিতে নিলেন। হ্যাঁ, যদি আপনি খ্রিস্টে আছেন, তিনি বলেছেন, তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তাহা হইলে কোন চাবি তোমরা চাও, কোন পুরুদ্ধার তোমরা অধিকার করতে চাও, তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, আর তাহা তোমাদেরকে দেওয়া যাইবে। যদি তোমরা আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তাহলে তোমরা শত্রুর যে কোনো পুরুদ্ধারকে যা তোমাদের সামনে আসে তা অধিকার করতে পারো। আপনারা হলেন আব্রাহামের রাজকীয় বীজ। কি ধরনের দ্বার আপনাদের সামনে দাঁড়িয়ে আছে? যদি সেটা অসুস্থতা হয়ে থাকে, তবে আপনারা এর জন্য বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। তখন আমরা বলতে পারি এই অনুগ্রহপূর্ণ পুরনো গানটি গিয়ে, প্রতিটি প্রতিজ্ঞা যা সেই পুস্তকটিতে আছে তা আমার, প্রতিটি অধ্যায়, প্রতিটি পদ, আর সেরকমই দৈবতা, আমি তার দৈব প্রেমে ভরসা রাখি, কারণ প্রতিটি প্রতিজ্ঞা যা পুস্তকটিতে আছে তা আমার। আমরা বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী, আর অব্রাহামের বীজ শত্রুর পুরুদ্ধার অধিকার করবে। যখন তারা বলে যে এইসব হতে পারে না, যখন তারা একে এক শয়তান বলে ডাকতে চায়, অথবা বেলজেবুল অথবা অন্য কিছু, আর ঈশ্বর প্রত্যেক পুরুদ্ধার এবং শত্রুর উপর জয় পেতে নিশ্চিত আছেন। আসুন প্রার্থনা করি। প্রভু, এমন হোক যেন অব্রাহামের বীজ, আমি জানি যে তারা এটিকে দেখবে, প্রভু কিভাবে সেই বাক্য পড়তে পারে বিনা সেই ভূমিকে আঘাত করে। আমি প্রার্থনা করি যে তারা এখন বুঝতে পারবে, এমন হোক যেন প্রত্যেক ব্যক্তি যে প্রার্থনা সারিতে আসে সে সুস্থ হয়ে যায়। প্রভু, যদি এখানে এখনো কিছু এমন ব্যক্তি থাকে যারা এখনো পর্যন্ত তাদের স্বীকারোক্তি করেননি, প্রকাশ্য রূপে দাঁড়াননি এবং খ্রিস্টের জন্য দাঁড়াননি, তারা সমস্ত মত এবং ঠান্ডা বাহ্যিক মৃত জিনিসগুলো অস্বীকার করতে প্রস্তুত আছেন যা তাদেরকে আপনার থেকে দূরে নিয়ে গেছে, আর এখন তারা যেন দাঁড়াতে পারে এবং বলে, আমি তাকে আমার উদ্ধারকর্তারূপে স্বীকার করি, তখন আপনি তার জন্য সেই দিনে দাঁড়িয়ে থাকবেন। যখন আমরা আমাদের মস্তক নত করে আছি, যদি সেখানে এমন কোনো ব্যক্তি আছেন যারা প্রার্থনার জন্য খাড়া হতে চাইবেন, বলবেন আমি এখন তার জন্য দাঁড়াতে চাই যেন তিনি সেই দিন আমার জন্য দাঁড়িয়ে থাকেন তার দৈব্য উপস্থিতিতে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি এবং আপনাদের এই সুযোগটি দিচ্ছি যেন আপনাদের নাম জীবনের পুস্তকে স্থাপিত হতে পারে যদি আপনারা খাড়া হন। আমি আপনাদেরকে কোনো গির্জার সাথে যুক্ত হবার জন্য বলছি না, আমি আপনাদেরকে খ্রিস্টের কাছে আসতে বলছি। যদি আপনারা এখানে আছেন আর তাকে না জেনে থাকেন, তাহলে ঈশ্বর তোমায় আশীর্বাদ দিন পুত্র। এখানে কি আরো কেউ আছেন যে বলবেন আমি তার জন্য এখন এখানে দাঁড়াতে চাই? ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন মহিলা, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন আমার ভগিনী। আমি চাই ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন। এই বিকালে আমি আমার স্থানকে গ্রহণ করছি। এই উত্তম ব্যক্তিগণ, পুরুষ এবং মহিলাগণ খাড়া হয়ে দাঁড়াচ্ছেন, আমি এই বিকালে আমার স্থানকে গ্রহণ করব। আর সেই দিন যখন ডাক্তার বলে আচ্ছা সেই রোগগ্রস্ত ব্যক্তির রক্ত ঝরে পড়ছে, মৃত্যু তার উপর দাঁড়িয়ে আছে, অথবা সেই মহিলাটির উপর মৃত্যু দাঁড়িয়ে আছে, আর কোন সকালে আপনি স্মরণ করবেন যে আপনি সেই স্থানে দাঁড়িয়েছিলেন, আপনি এখন তার জন্য খাড়া হয়েছেন। যদি তোমরা মনুষ্যদের সাক্ষাতে আমাকে লজ্জার বিষয় জ্ঞান করো, তাহলে আমিও তোমাদের পিতা এবং পবিত্র দূতগণের সাক্ষাতে লজ্জার বিষয় জ্ঞান করব। কিন্তু যদি তোমরা আমাকে মনুষ্যদের সাক্ষাতে স্বীকার করো, তবে আমিও তোমাকে পিতা এবং পবিত্র দূতগণের সাক্ষাতে স্বীকার করব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন আমার ভগিনী। সেখানে ব্যালকনিতে কোথাও কেউ আছেন কি? ঠিক এখন যখন আমরা অপেক্ষা করছি তাদের কেউ সেখানে মূল মেঝেতে অনেকে আছেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আপনাদের কথার উপর গ্রহণ করছি মিত্রগণ। যদি সেই বাক্য উর্বর ভূমির উপর পতিত হয়, যেমন সেই ছোট্ট স্ত্রী সেই কুয়োর সামনে ছিল, সে বুঝে গিয়েছিল, সে স্বর্গে প্রতিনিধিত্ব করছিল জগতের ভিত্তিমূল স্থাপনের পূর্বে, যখন সেই আলো তার উপর এলো সে তাকে চিনে ফেলল। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন আমার ভাই, এটি একটি সাহসী। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিন আমার ভাই। হতে পারে আপনি আপনার জীবনে অনেক মহান কাজ করেছেন, আপনি এক মহানতম কাজ এখন করছেন যা আপনি কখনো করেছেন, খ্রিস্টের পক্ষে দাঁড়ানো। আমাদের স্বর্গীয় পিতা, এই বিকেলে কিছু ভূমির উপরে বীজ পতিত হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে জীবন ফুটে উপরে বেরিয়ে আসছে। পুরুষ এবং মহিলাগণ তাদের পায়ে খাড়া হয়ে দাঁড়িয়েছে, আর তারা ঈশ্বরের সর্বদৃষ্টিকারী চোখের সামনে আছে, যিনি সর্ববিরাজমান, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, তাদেরকে দেখছেন। তারা আপনার পিতা, আমি তাদেরকে আপনার কাছে দিচ্ছি বিজয় চিহ্ন হিসাবে। এমন হোক যেন তাদের এই অভিজ্ঞতা, যারা এখন সেখানে দাঁড়িয়ে আছে, এটা জেনে যে তারা কি করেছে, এটা জেনে যে এর অর্থ কি, তারা দাঁড়িয়ে আছে যেন প্রভু কিছু তুচ্ছ লোকদের সাথে তাদের স্থান নিতে পারে। এমন যেন হতে পারে যে তারা সর্বদাই এতে সত্য হয়ে থাকতে পারে, যতক্ষণ না তারা সেই দিন আপনার উপস্থিতিতে খাড়া না হয়ে যায়। তখন সেই মিষ্ট আওয়াজ তাদেরকে বলবে, হ্যাঁ একদিন ব্যাটন রোজ অথবা ডেনান স্প্রিং নামক একটি ছোট স্থানে সে আমার জন্য দাঁড়িয়েছিল, পিতা এখন আমি তার জন্য দাঁড়াবো, অথবা সেই মহিলার জন্য দাঁড়াবো। এটি প্রদান করুন প্রভু, তারা আপনার, যিশুর নামে চাই, আমেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দিন আপনাদের স্থান গ্রহণ করবার জন্য। ঈশ্বর সর্বদা এখন আমার জন্য এই বিষয়টি করুন, খোঁজ করুন। যদি আপনাদের আশেপাশে সেখানে এই পালকগণ আছেন, তাদেরকে দেখুন, তাদের সাথে কথা বলুন। আপনার যদি এখনো পর্যন্ত বাপ্তিস্ম না হয়ে থাকে খ্রিস্টান বাপ্তিস্মের অনুসারে, তাহলে তা নিয়ে নিন। নিজেদেরকে এখন বিশ্বাসীদের মধ্যে রাখুন, প্রকৃত বিশ্বাসীদের মাঝে, বিশ্বাসের ভান যারা করে তাদের মাঝে নয়, প্রকৃত বিশ্বাসীদের মাঝে। যখন আমরা প্রার্থনা করছি, আসুন এই রুমালগুলির জন্য প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, এই রুমালগুলি এখন এখান থেকে বাইরে পাঠানো হবে, কোথায় আমি জানি না। হতে পারে কোনো বৃদ্ধ অন্ধ পিতা বাইরে কোথাও হয়তো কোনো ছোট পাকে বসে আছেন, এই রুমালটির অপেক্ষায় রয়েছেন। একটি ছোট শিশু কোনো হাসপাতালের বিছানায় পড়ে আছে হয়তো, একজন মা হয়তো পাগলের মতো দাঁড়িয়ে রয়েছেন, এই রুমালটির ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। স্বর্গীয় পিতা, আমি প্রার্থনা করি যেন আপনি তাদের সাথে যান, আর আজ আপনার উপস্থিতির এক চিহ্ন এবং আপনার উপর আমাদের বিশ্বাস, যেমন আমরা আপনার বাক্যকে প্রচার করেছি, এমন হোক যেন যে বিশ্বাস আব্রাহামের কাছে ছিল আর সেই বিশ্বাস উৎপন্ন হয়েছিল এবং আমাদের যীশু খ্রিস্ট দ্বারা দত্ত হয়েছে, এমন হোক যেন তা এই রুমালগুলির সাথে যায় এবং প্রত্যেক ব্যক্তিকে সুস্থ করে যাদের উপর এগুলি রাখা হয়। আমরা সেগুলোকে যীশুর নামে পাঠাই, আমেন। এখন শুধু একটি মুহূর্তের জন্য আমরা প্রার্থনা সারি আহ্বান করবার আগে, সর্বশক্তিমান এবং পরাক্রমশালী ঈশ্বর, সেই মহান ঈশ্বর, সমস্ত কিছুর অধিকারী ঈশ্বর, দয়া করে বন্ধুগণ, আমি অসুস্থদের জন্য প্রার্থনা শুরু করতে যাচ্ছি এবং আমি সম্ভবত যখন আমরা নিচে আসি আমি হয়তো আপনাদের সাথে কোনো কথাই বলতে পারবো না, আপনাদের কেউ কেউ সেই সময়ের আগেই হয়তো চলে যেতে পারেন। আপনারা যেই হন না কেন, যদি আপনারা এমনকি কিছু সময় আগে দাঁড়াননি এবং আপনি নিশ্চিত নন, যদি আপনি একটি গির্জার সদস্য হন, এটি একটি ভালো জিনিস, কিন্তু এটি যথেষ্ট ভালো নয়। দেখুন, ধনী যুব শাসক একজন গির্জার সদস্য ছিলেন। দেখুন, সে যীশুখ্রিস্টের কাছে জিজ্ঞাসা করলেন যে কিভাবে তিনি অনন্ত জীবন লাভ করতে পারতেন। সে কখনোই এটা গ্রহণ করেনি, সে ওখান থেকে দূরে চলে গেল। সেই যুবকের জন্য এটি করা কতটা মূর্খতাপূর্ণ জিনিস ছিল, তার জায়গা নেবেন না। আপনাদের মনে আছে অন্তিমবার তাকে কোথায় চিহ্নিত করা গিয়েছিল? কিছু সময় পরেই সে সফল হতে লাগলো, সে ধনী হতে লাগলো, সে এমন স্থানে পৌঁছে গিয়েছিল যে তার গলাঘর ফেটে যেতে লাগলো। কিন্তু তারপর আমরা খুঁজে পাই তার শেষ শনাক্তকরণ, পাতালের মধ্যে অগ্নিশিখা তাকে কষ্ট দিচ্ছিল। না, আপনার সাথে এমনটা ঘটতে দেবেন না। খ্রিস্টকে গ্রহণ করুন। তোমরা অল্প বয়সী ছেলেরা, তোমরা অল্প বয়সী মেয়েরা, অল্প বয়স্ক বালকেরা, শুধু তোমাদের জীবনের এই মোড়ে দয়া করে তা করো। আমার কথা শুনুন, আপনার ভাই হিসেবে, এমন একজন হিসেবে যে আপনাদেরকে ভালোবাসে। আমি এখানে আছি কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আমি ঈশ্বরকে ভালোবাসি এবং আমি আপনাদেরকে ভালোবাসি। এবং আমি যদি আপনাদেরকে ভালো না বাসি, তাহলে আমি ঈশ্বরকে ভালোবাসতে পারি না, বরং আমি আপনাদের অনেক বেশি প্রেম করি। যদি আপনাদের কাছে আমার প্রতি বলবার জন্য একটি মন্তব্য থাকে, তবে সেটা ওখানে আমার ছেলের কাছে বলতে পারেন বা আমার সন্তানদের মধ্যে কাউকে বলতে পারেন। আমাকে শুধু, আমি শুধু এটা ছাড়াই চলে যাব। যে কোনো পিতা বা মাতা এটা করবে, ঈশ্বরও সেটাই করবেন। বুঝলেন, তার লোকদেরকে প্রেম করুন, একে অন্যকে প্রেম করুন। আপনি বলেন আপনি কি জন্য তাদের বকছেন। প্রকৃত প্রেম হয় সংশোধনমূলক। যদি আপনার সন্তান রাস্তায় রাস্তায় বসে থাকে, আপনি বলেন আচ্ছা সেখানে নাবালক বসে আছে, তার এরকম করা উচিত নয়, কিন্তু আমি তার সামান্য অনুভূতিগুলোকে আঘাত করতে চাই না। আপনি তাকে ভালোবাসেন না, সে সেখানেই মরে যাবে। যদি আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ধরে আনবেন এবং তাকে প্রহার করবেন, আপনি তাকে বাধ্য সন্তান বানাবেন। এভাবেই ঈশ্বর করে থাকেন। প্রেম হলো সংশোধনমূলক এবং সেটাই প্রকৃত ভালোবাসা। যখন একজন প্রচারক দাঁড়ান এবং আপনারা নারীদেরকে নিজেদের চুল ছোট করে কাটতে এবং রঞ্জক পদার্থ এবং ওই সমস্ত বস্তু লাগাতে দেন এবং আপনাদেরকে না শুধরে দেন, তাহলে সেখানে কোনো প্রকৃত প্রেম নেই এবং তিনি এটি আপনাকে বলবেন না। আর পুরুষদের 3-4 বিবাহ করতে দেন এবং এই অন্যান্য জিনিস আর ওইসব হতে দেন, তাহলে সেখানে কোনো প্রকৃত প্রেম নেই। আপনাদের একটি গির্জায় যোগদান করতে দেন এবং আপনাদের পিঠ চাপড়ে দেন এবং কিছু ধর্মমত দিয়ে আপনার শ্বাসরোধ করে দেন, তারপর আপনাকে কেবল এগুলো সবই করতে হবে, কেবল পবিত্র গির্জার সাথে যোগদান করুন, সেখানে কোনো প্রেম নেই। অথবা হয় সেই মানুষই সম্পূর্ণভাবে নিজের মধ্যে হারিয়ে গিয়েছেন যা তিনি দেখতে পারছেন না। প্রকৃত প্রেম সংশোধনমূলক এবং আপনাকে ঈশ্বরের বাক্যে ফিরিয়ে আনে। যিশুর দিকে তাকান, কিভাবে তিনি কি বলেছিলেন, কারণ তিনি তাদের ভালোবাসতেন, এতটাই বেশি প্রেম করতেন যে তিনি তাদের স্থানে মারা যান, যখন তারা এমনকি তার রক্তের জন্য আহ্বান জানাচ্ছিল। এখন মহান পবিত্র আত্মা, যেন আমি শুধু 1 মিনিট অপেক্ষা করতে চাই, আমি আমার উপর পবিত্র আত্মার অভিষেক নেমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর আগে যে আমরা শুরু করি, আমি প্রচার করে চলেছি, আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এখন এখানে প্রত্যেকজন, আপনারা যেখানেই থাকুন না কেন, এই ভবনের যে কোনো জায়গায় শুধু একটি মিনিটের জন্য প্রার্থনা করুন। বলুন, প্রভু যীশু আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, আমাকে আমাকে আপনার কাপড় স্পর্শ করতে দিন। যিশু বলেন, আপনারা জানেন, যখন সেই মহিলা তার পোশাক স্পর্শ করেছিলেন, তিনি শারীরিকভাবে এটা অনুভব করেননি, কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং জানতেন সে কে এবং সে কি করেছে। তিনি এই বিকালে একই যিশু আছেন, একজন মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যায়। আপনারা কি বিশ্বাস করেন? আপনাদের প্রত্যেকেই এখন বিশ্বাস করেন যে এটা সত্য, যে ঈশ্বর যিনি এই প্রতিশ্রুতিটি করেছেন আরো একবার, এবং তিনি যেন এটা দেখান যে আমরা সদমের দিনগুলোতে বসবাস করছি। কতজন বিশ্বাস করেন সেটা? এই ভবনের ভেতর আপনাদের হাত উঠান। আমরা সেভাবেই বাস করছি যেমন ছিল সদমে। সমস্ত তন্ত্রগুলো সম্পূর্ণরূপে দূষিত হয়ে গেছে, জগতের তন্ত্র, সবকিছু, গির্জার তন্ত্র, রাজনৈতিক তন্ত্র, সেখানে কিছুই নেই। রাজনীতি এত দূষিত, তন্ত্রগুলো সব জায়গায়, আমাদের নেতারা, এগুলো সবকিছু দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে, গির্জাগুলো ওই রকম হয়ে গিয়েছে, পরিবারগুলো একই রকম ভাবে পরিণত হয়েছে, এটা শুধুই দুর্নীতি, সদম। তারপর মনে রাখবেন, ঈশ্বর আপনার আগেই তা নিয়েছেন। তারপর মনে রাখবেন, তিনি বলেছেন যে তিনি নিজেকে মানব দেহে প্রতিনিধিত্ব করবেন এবং তিনি সদমে যেমন আগে করেছিলেন ঠিক তেমনি করবেন তার প্রতিশ্রুত পুত্র দৃশ্যে আসার পূর্বে। তিনি এমন একজনকে পাঠানোর প্রতিজ্ঞা করেছিলেন যে সেই প্রতিশ্রুত পুত্রের একটি অগ্রদূত হবেন, যেমন তিনি প্রথম স্থানে করেছিলেন, যে তার পরিচয় করিয়ে দেবে। এবং সে বলেছিল, যখন মনুষ্যপুত্র প্রকাশিত হইবে,
মিস
আমি আপনাকে জানি না। বেশ, কুমারী থমসন, সেই স্ত্রী রোগ এবং জটিলতায় কষ্ট পাচ্ছেন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে ভালো করে দেবেন? আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি করবেন? মিস থমাস, আপনি বিশ্বাস করেন যে তিনি আপনাকে ভালো করবেন? তাহলে আপনার হাত তুলুন। আপনার ঠিক পিছনে একটি মহিলা বসে আছে, সে প্রার্থনা করছে, তার বাত রোগ হয়েছে। একজন ঠিক তার পাশে বসে আছেন, তার পেটের সমস্যা আছে, সেও প্রার্থনা করছে। আপনারা এটা হাতছাড়া করতে চলেছেন যদি আপনারা নজর না দেন। আপনারা এখানকার নন, আপনারা মিসিসিপি থেকে এসেছেন। আপনারা শ্রীমান এবং শ্রীমতী স্ট্রিঞ্জার, আপনারা যদি আপনাদের সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ করবেন, আপনারা যদি এটা বিশ্বাস করতে পারেন, আপনারা বিশ্বাস করেন কি, তবে আপনারা এটি পেতে পারেন। ঠিক আছে, আপনাদের হাত তুলুন যাতে লোকেরা দেখতে পান যে এটি আপনারা। আমি তাদেরকে চিনি না, আমি তাদেরকে জীবনে কখনো দেখিনি। আপনাদেরকে বিশ্বাস করতে হবে বন্ধু, তিনি নিজেকে পরিচয় করাচ্ছেন। আপনি কি সেটা বিশ্বাস করেন আপনার সমস্ত হৃদয় দিয়ে? কেন আপনি আপনার মাথা ঝাঁকালেন মহাশয় আর আমার দিকে এভাবে তাকালেন? হ্যাঁ মহাশয়, কারণ আপনি এটা করেছেন। আমি আপনার সাথে এক মিনিটের জন্য কথা বলতে যাচ্ছি। আপনি এক প্রকার বৃদ্ধ ভদ্রলোক ঠিক এখানে বসে আছেন আমার দিকে তাকিয়ে। তিনি এতটা আন্তরিকতার সঙ্গে আমার দিকে তাকিয়েছেন, তিনি এটা বিশ্বাস করেন। আপনি একজনের জন্য প্রার্থনা করছেন যার হৃদ আক্রমণ হয়েছে, কিন্তু আপনার মুখ্য জিনিস যার জন্য আপনি প্রার্থনা করছেন, যা আপনার প্রয়োজন, আপনি পবিত্র আত্মার বাপতিস্ম চাইছেন, সেটা ঠিক? হ্যাঁ সেটা ঠিক। আপনি যদি এটা বিশ্বাস করেন ভদ্রমহিলা, আপনি চাকরি খুঁজছেন, এর পাশাপাশি আপনি জেনে থাকতে পারেন যে আমি ঈশ্বরের ভাববাদী অথবা দাস। আপনার দুটো অস্ত্রোপচার হয়েছে, এটা আপনাকে এক প্রকার দুর্বল করে দিয়েছে, সব ধরনের পরিস্থিতি, আধ্যাত্মিক সমস্যা। আমি আপনাকে বলতে চাই সবকিছু নিষ্পত্তি হয়ে গিয়েছে, আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করে তোলে। ঠিক আপনার পাশে বসে আছে, সে প্রার্থনা করছে, এখানে দেখুন, তিনি আপনাকে শুনছেন এবং আপনি তাকে স্পর্শ করেছেন, আপনি জানেন না কিন্তু তিনি করেছেন। আমি আপনাকে বলছি আপনি কি বিষয়ে প্রার্থনা করছিলেন। আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন আপনার পিত্তাশয়ের অসুখ হয়েছে, আপনি প্রার্থনা করছেন। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে আরোগ্য দিবেন এবং সুস্থ করবেন? আপনি হলেন শ্রীমতী স্মিথ, সেটা ঠিক, আপনার হাত তুলুন। দেখুন, তিনি নিজেকে শনাক্ত করছেন। এটা কি? এটা আব্রাহামের বীজ, যে বিশ্বাস আব্রাহামের কাছে ছিল, প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে তার বাক্যের নিশ্চিতকরণ করছেন চিহ্ন ও অদ্ভুত লক্ষণের সঙ্গে। কে, কতগুলো কার্ডের জন্য প্রার্থনা করা হবে? আপনাদের হাত তুলুন। আপনাদের কার্ড পেয়েছেন? ও, ভালো হবে যে আমরা প্রার্থনা সারি শুরু করি। আপনারা দেখুন, বুঝেছেন তাই নয় কি? এখন সে আত্মা শুধুমাত্র এটা নিরাময় করে না, সে শুধুমাত্র তাকে এখানে চিহ্নিত করে। আপনাদের পালকগণেরও অসুস্থদের জন্য প্রার্থনা করবার একই কর্তৃত্ব আছে, তারা তা করেন না, না অবশ্যই নয়, কিন্তু তাদের কাছে একই কর্তৃত্ব আছে। এই চিহ্নগুলি বিশ্বাসীদের অনুসরণ করবে। এখন আমি এখানে আমার যাজক বন্ধুদেরকে চাই, এটি কি ঠিক হবে শ্রোতাদের থেকে ডেকে আনা? এখানে কতজন পালকগণ আছেন যারা আপনাদের সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? এখানে কতজন সেবক আছেন যারা বিশ্বাস করেন? ও, আপনাদেরকে ধন্যবাদ। আমি ভাবছিলাম যদি আপনারা এখানে দাঁড়িয়ে পড়েন, এখানে আসুন, এক মিনিটের জন্য আমার সাথে দাঁড়ান, ঠিক নিচে অসুস্থতার জন্য প্রার্থনা করুন, ঠিক এখানে নিচে চলে আসুন। এখন আপনারা নিরাময়কে হতে দেখুন, দেখুন কি হয়। I want the believing pastors who want to identify themselves as believers, that you believe that you're coming here, you're living a holy, clean life. Remember, look at here what's coming out, representing the gospel of Christ. আমি চাই আপনারা এখানে আসবেন, এখানে একটি দ্বিগুণ সারি গঠন করুন। আমি অসুস্থদের জন্য প্রার্থনা করবার জন্য মাত্র কয়েক মুহূর্তেই সেখানে নেমে আসব। আমি চাই বিশ্বাসী পালকগণ যারা নিজেদেরকে বিশ্বাসী হিসেবে চিহ্নিত করাতে চান, যে আপনারা বিশ্বাস করেন যে এখানে আপনারা আসছেন, আপনারা একটি পবিত্র শুদ্ধ জীবনকে যাপন করছেন। মনে রাখবেন, এখানে দেখুন কি প্রকাশ হচ্ছে, খ্রিস্টের সুসমাচারকে প্রতিনিধিত্ব করছে। ভাই ব্লেয়ার, আমি জানি আপনি ওখানে আছেন, আপনি বা ভাই প্যাট, আপনি কি দ্বিগুণ সারি তৈরি করবেন যেভাবে আপনি সাধারণত এটা করে থাকেন? যদি আপনি এটা করেন, আপনি এবং ভাই প্যাট, বিশ্বাসী পালকগণ যারা বিশ্বাস করতে চলেছেন, এখন দেখুন, ঈশ্বর যদি তার বাক্য দ্বারা নিজেকে পরিচিত করাতে পারেন, তবে বাক্যের সঙ্গে কতজন জানেন যে বাইবেলে যীশু এই কথা বলেন? এই চিহ্নগুলো তাদের অনুসরণ করবে যে এটি বিশ্বাস করে। যদি তারা অসুস্থদের উপর হাত রাখে, তাহলে তারা সুস্থ হয়ে উঠবে। পালকগণ, আপনারা বিশ্বাসী হিসেবে নিজেকে চিহ্নিত করাতে এখানে এসেছেন, তাই না কি? আপনারা বিশ্বাসী, তাই না কি? না হলে আপনারা এখানে দাঁড়াতেন না। এখন যীশু কি বলেছিলেন? এই চিহ্নগুলি বিশ্বাসীদের অনুসরণ করবে। আমি আপনাদের সাথে একজন বিশ্বাসী, আমি নিচে আসছি, এরা আমাদের লোক এবং আমরা এই মেজদের উপর পালক রূপে আছি। আমি নিচে আসছি যেন আমি এখন আমার জালটিকে আপনাদের সাথে সাথে প্রসারিত করি, আপনাদের সাথে আমার হাত রেখে। আর যখন এই লোকেরা এখান দিয়ে যায়, যদি আপনাদের কাছে এমন কিছু থাকে যা আপনার মনকে একটু সংশয়বাদী করে তোলে, তবে তা এখনই বাইরে বের করে দিন, যেন যখন এই লোকেরা এর মধ্যে হয়ে আসে, তারপর প্রত্যেকজন যখন এখান থেকে হয়ে যায় এবং আমরা তাদের উপর আমাদের হাত রাখি, তারা সুস্থ হয়ে যাবে। আপনারা কি এখন আপনাদের সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করবেন? প্রত্যেকেই এখানে কতজন আছেন যারা অন্যদের জন্য প্রার্থনা করতে যাচ্ছেন যখন তারা এখানে হয়ে যান? আপনাদের হাত তুলুন, আমি প্রার্থনা করব। মনে রাখবেন, আপনার বাবা, আপনার মা, আপনার মেয়ে হতে পারে, বা ছেলে, বোন বা ভাই, এবং যদি এটি আপনার কেউ না হয়, অথবা এটা কোনো অন্য ব্যক্তির হতে পারে যে এই প্রার্থনা সারির মাধ্যমে আসতে যাচ্ছে। আর কি হতো যদি সে তাদের কেউ হয় এবং তারা ক্যান্সারের ফলে মারা যেতে চলেছে, বা কিছু ভয়ানক রোগ হোক, আপনি কি চাইবেন না হৃদয়ের গভীরতা থেকে আন্তরিক হতে? অবশ্যই আমরা হব। এখন আমি বিশ্বাস করি, কিভাবে আপনি এখানে এই সারিতে, এখন এই আসন শ্রেণীর মধ্যবর্তী স্থানে, ওই পাশের বিপক্ষে দাঁড়িয়ে প্রার্থনা কার্ড সঙ্গে নিয়ে ওই দিকে সামনে দাঁড়িয়ে, তারা সকলে যারা ডান দিকের অংশে আছেন, এখন এইভাবে বাম দিকের অংশে যারা আছেন তাদের ধরে রাখবেন, না হলে এখানে ভিড় হয়ে যাবে। আপনারা দেখুন এবং আপনারা জানেন না কিভাবে আমরা কি করছি। ঠিক আছে, সকলে যারা এই বিভাগে আছেন এখানে দাঁড়ান। এখন সকলে যারা ডান দিকের অংশে আছেন, আপনারা এই দিকে চলে আসুন, কারণ আপনাদের এখানে নিচে আসতে হবে, ঘুরে আসতে হবে। আর কিভাবে আপনারা যাবেন, কিভাবে তারা বাইরে বেরিয়ে আসবে? ভাই বর্ডার্স, সোজা এই পাশের দরজা দিয়ে বাইরে, এদিকে দিয়ে সোজা ঘুরে গিয়ে এবং আবার এই ভবনের মধ্যে চলে আসবে। সুতরাং যখন এই পাশের বিভাগকে কয়েক মিনিটের মধ্যে ডাকা হবে এবং তারা সকলে দাঁড়িয়ে পড়বে। আর আসুন এখন দেখি কি। ঠিক আছে, এই বিভাগে যারা আছেন এখানে এই দিকে ঘুরে যান, আপনারা প্রার্থনা কার্ড ধরে রাখবেন আর এই দিক দিয়ে চলে যান। আর আপনারা যারা ব্যালকনি অথবা ঝুল বারান্দার মধ্যে আছেন, ঠিক নিচে গিয়ে সেখানে সারির শেষে তাদের সাথে দেখা করুন। এখন এই যে বাম হাতের অংশে আছে, আপনারা বাম দিকে চলে যান এবং তারপর আপনারা দেখুন, আপনারা আপনাদের সারি গঠন করে এবং সেই পথে ফিরে যান, পিছনে ফিরে ওই দিকে চলে যান, বুঝলেন? আর আপনারা সেই সারির চারপাশে সেই সারি অনুসরণ করে চলবেন। তারপর আমরা কোন রকমের ঝঞ্ঝাট চাই না। এবং তারপর আপনারা যারা ব্যালকনিতে আছেন, আপনাদের জায়গা ঠিক ওই করিডোরে বানিয়ে নিন এবং তারপর ঠিক এটির সাথে মিশে যান যখন তারা এটির মধ্য দিয়ে হয়ে আসে। এখন শুধু পিছন দিক দিয়ে হাঁটতে শুরু করুন, প্রত্যেকে পিছনে হেঁটে যান যতক্ষণ না আপনি এখানে এই সারিতে ঘুরে না মিলে যান। কেবল সোজা ঘুরে এখানে উপরে এসে পড়ুন, কেবল হাঁটা শুরু করুন এবং এখানে এই সারিতে চলে আসুন। ও, এখন কি ঘটতে পারে, কি ঘটতে পারে? এটি এক এমন সময় হতে চলেছে যেখানে কিছু হওয়া আবশ্যক। ঠিক আছে, এখন ঠিক আছে, সোজা পিছন দিকে এদিক দিয়ে ঘুরে চলুন এবং সোজা সেই সারিতে চলে আসুন। এইভাবে ঠিক এই করিডোরে ঘুরে যান। এখন এইভাবেই করুন। এবং এখন যখন আপনি দাঁড়িয়ে আছেন, সবাই তাদের পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছেন, আমরা প্রার্থনা করতে চলেছি এবং এই মণ্ডলী আমার সাথে প্রার্থনা করতে যাচ্ছে যে আপনারা সুস্থ হতে চলেছেন। শুধু এখন বিশ্বাস রাখুন এবং না, ঠিক ঘুরে চলে আসুন, ওখানে পিছন দিক দিয়ে হয়ে সোজা ঘুরে চলে আসুন এবং এখানে এই সারির সঙ্গে যুক্ত হয়ে যান। সোজা ঘুরে চলে আসুন, একটি বড় সারি তৈরি করুন, ওই দিক দিয়ে ঘুরে সোজা চলে আসুন এবং একটি সারি তৈরি করুন। এভাবেই প্রত্যেকে প্রার্থনায় থাকবেন। আপনারা বাস্তবে বিশ্বাস রাখুন, শুধু ভিড়ের দিকে লক্ষ্য করবেন না। এখন মনে রাখবেন, আমরা যীশু খ্রিস্টের উপস্থিতি দ্বারা আচ্ছাদিত হয়েছি, ওনার উপর নির্ভর করে যেন আমরা তাকে সম্মান দিই যা তিনি আমাদের মধ্যে সম্পূর্ণ করে ফেলেছেন তার বাক্যে বিশ্বাস রাখার দ্বারা।
Father, all standing, I want every person out in the building
এটা ঠিক আছে, এখন এটা ঠিক হবে। আমি মনে করি যে শাড়িটি খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে। এখন যখন তারা সবাই দাঁড়িয়ে আছে, আমি চাই এখন প্রত্যেক ব্যক্তি যারা এই ভবনের মধ্যে আছে, আপনাদের মাথা নত করুন। প্রভু যীশু, এটি শীঘ্রই ঘটবে, সেই সিদ্ধান্তটি এখনই নিতে হবে। আমরা কি বিশ্বাস করি যে আপনি এখানে আছেন? আমরা কি আপনাকে ভালোবাসি? আমাদের কাছে কি বিশ্বাস আছে প্রভু, আমরা যা চাইতে চলেছি তার জন্য এটি কি যথেষ্ট? এই লোকগুলো এই শাড়ির মধ্যে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দান করছেন। প্রভু, এটি নিরর্থক হতে দিবেন না। এটা হতে দিন প্রভু যে তারা প্রত্যেকে এখানে এর মধ্য দিয়ে এমনভাবে যায় যেমন খ্রিস্টের মধ্যে দিয়ে যায়, কারণ আমরা জানি তিনি এখানে আছেন, আর আমরা প্রার্থনা করি যে তারা তাদের নিরাময় পাবেন। আমি নিশ্চিত যে এমনকি সপ্তাহে এবং আগামী সপ্তাহগুলোর মধ্যে এই লোকেরা তাদের পালকদের কাছে যাবেন। এই মহিলারা যাদের মহিলার সমস্যা ছিল, পেটের সমস্যা ছিল, মূত্রথলির সমস্যা, সকল প্রকার কষ্ট, সব ভালো হয়ে যাবে। বলবে, আপনারা জানেন সেই জিনিসটা আমাকে এখন ছেড়ে চলে গেছে, কারণ তারা আপনার উপস্থিতিতে আছে। এমন হোক যেন তারা এখন এটির মধ্য দিয়ে হয়ে আসে এবং সেই বিষয়টি টেনে নেয় যার জন্য আপনি মৃত্যুবরণ করেছিলেন। তারা আব্রাহামের বীজ এবং আপনি তাদের জন্য জয়লাভ করেছেন। এমন হোক যেন তারা আসে এবং গ্রহণ করে যা আপনি তাদের দিয়ে দিয়েছেন। আর শয়তান, তুই এই সপ্তাহে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে গিয়েছিস, এতটা পর্যন্ত যে তুই জানিস যে তুই পরাজিত। যীশু খ্রিস্ট তোকে ওই কালভেরিতে পরাজিত করেছেন। তিনি তৃতীয় দিনে আমাদের ধার্মিক গণনার জন্য উত্থাপিত হয়েছেন এবং তিনি এখন আমাদের মধ্যে দাঁড়িয়েছেন এবং আমাদের বিশ্বাস তার দিকে তাকিয়ে আছে এবং তোর কাছ থেকে দূরে বা তুই যা কিছু করেছিস এই লোকদেরকে ছেড়ে দে যীশু খ্রিস্টের নামে। ঠিক আছে, শাড়িটি শুরু করুন। আমরা তেমনই করেছি যেভাবে আমাদের গুরু আমাদেরকে করতে বলেছেন। আপনাদের মধ্যে কতজন যারা শাড়ির মধ্যে গিয়েছিলেন বিশ্বাস করেন, আপনারা ভালো হতে যাচ্ছেন, আপনাদের হাত উপরে উঠান, আমিও আপনাদের সাথে আমার হাত উঠাচ্ছি। আমরা সেখানে শেষে কি করেছিলাম? শেষ পর্যন্ত যখন সেবকদের দল সেখানে ছিল, তাদের মধ্যে অনেক লোকেরা অসুস্থ ছিল, আমি এটা জানতাম, কিন্তু তারা নিজেদের তরফ থেকে পুরো চেষ্টা করেছিল যেন তারা তাদের মণ্ডলীর লোকদেরকে এখানে নিয়ে আসে। তারা ভেতরে হোক বা বাইরে হোক, এরা প্রকৃত মেষপালক। আর পবিত্র আত্মা আমাকে বলেছেন তারা একে অপরের সাথে হাত মেলাবার জন্য। আমরা আমাদের হৃদয় এবং জালকে একসাথে বেঁধে নিয়েছি এবং আমাদের প্রার্থনা একসঙ্গে রাখি। যীশু তাদেরকেও ভালো করুন এবং তাদের শক্তিশালী মেষপালক বানান, প্রভুর বাক্যে শক্তিশালী বানান। এমন হতে দিন ঈশ্বর, আমার ভাই ও বোনেরা, যেন তিনি আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। আপনারা যেন সব দিন তার সেবা করতে পারেন এবং ঈশ্বরের শক্তি আপনাদের জীবনে আসুক, যেন আপনারা লোকদের এই দলকে সেবা করতে পারেন। এমন হোক যেন যীশু খ্রিস্ট, যিনি আমাদের সাথে রয়েছেন এবং আপনাদের সাথে সবসময় রয়েছেন, যেন তিনি নিজেকে সর্বদা আগে যেভাবে প্রকাশ করেছেন তার তুলনায় আরো বিশিষ্টরূপে নিজেকে প্রকাশ করেন। আপনারা, আপনাদের মধ্যে কিছু লোক যারা পঙ্গু ছিল, হতে পারে কিছু সময়ের জন্য আপনি কোনো পার্থক্য দেখতে পারছেন না, আপনি হয়তো কোনো পার্থক্য দেখতে পাবেন না। দেখুন অব্রাহাম কি করেছিলেন, এতে কিছু আসে যায় না। যাই হোক না কেন, এটি সেটা নয় যা আপনি দেখছেন। আপনি আপনার উপসর্গগুলোর দিকে তাকাবেন না, উনার দিকে দেখুন যে উনি কি বলেছিলেন। যদি আপনি বলে থাকেন আমি এখনো ব্যথা অনুভব করছি, এর সাথে এটির কিছুই লেনদেন নেই, আপনি সেটাই করেছেন যা ঈশ্বর আপনাকে করবার জন্য বলেছেন। দেখুন ওই দিকে দেখবেন না, তিনি কি বলেছেন সেটাই দেখুন। ঈশ্বর এমনটাই বলেছিলেন, আমি এটা বিশ্বাস করি। আপনারা কি করেন না? আমার সমস্ত হৃদয় দিয়ে আমি এটা বিশ্বাস করি। প্রভু ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দিন যতক্ষণ পর্যন্ত আমি আবার আপনাদের সাথে সাক্ষাৎ করি। আপনাদের জন্য আমার প্রার্থনা আছে, রাতে খুব অন্ধকার না হয়ে যায়, বৃষ্টি খুব বেশি না পড়ে, আমি আপনাদের জন্য প্রার্থনায় থাকব, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। আমাদের আবার দেখা না হওয়া পর্যন্ত ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দিন। এখন পালক ভাই দেখবেন।